Youth FM, the night comes alive with Grameenphone.
শুনছেন সবসময় রেডিও ফুটকি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1:12 বেজে 1 মিনিট এবং শুরু হয়ে গেল ভূত FM। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আশা করছি যে আপনারা সবাই সবার লাস্ট উইকটা অনেক ভালো কেটেছে এবং আজকে আশা করছি দারুণ দারুণ সব ঘটনা উপস্থিত হবে এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। যে রাত যত বেশি হবে তত বেশি ভয়ের হবে ঘটনা, সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে। শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofutti.fm, which is bhootfm@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি সেটা আমরা সবাইকে জানাব এবং সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে ঘটনা লিখে পাঠানোর কোন দরকার নেই। আপনারা সরাসরি আপনার ঘটনাটা রেকর্ড করে ফেলুন আপনার মোবাইল দিয়ে অথবা অন্য কোন ডিভাইস দিয়ে এবং তারপরে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা অসংখ্য ঘটনা পেয়েছিলাম লাস্ট উইকেও আপনাদের কাছ থেকে এবং সেই ঘটনার মধ্যে থেকে সেরা ঘটনাগুলো আমরা বাছাই করছি। আজকে সেরা ঘটনা যাদের তারাই এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে জানাই যে মোটামুটি এই সেদিন যে বছরটা শুরু হয়েছিল সেই বছরে আমরা মোটামুটি মাঝামাঝি, সামনে রয়েছে ওয়ার্ল্ড কাপ, সামনে রয়েছে রমজান মাস, এরপরে রোজা, সুতরাং মানে ঈদ, সুতরাং সবার একটা উত্তেজনা, টানটান একটা উত্তেজনা রয়েছে সবার মধ্যেই। ওয়ার্ল্ড কাপ নিয়ে তো বিশেষ করে উত্তেজনা রয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ হোক আর যাই হোক ভূত FM চলবেই এবং আমাদের সঙ্গে আপনারা থাকবেন এবং ঘটনা পাঠিয়ে ঠিক আগের মতো করে আমাদের সাথে থাকবেন সেটা আশা করব। যাই হোক, আজকেও শুরু করতে চাই চমৎকার একটা ঘটনা দিয়ে। সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝেই অনেক শুনি যে আসলে একটা কথা আমি আজকে শুরুতে ভেবেছিলাম যে বলে দেব, সেটা হচ্ছে যে অনেকে আমরা বলি যে ঘটনাগুলো কি সত্যি, বা যে সমস্ত ঘটনাগুলো রেগুলার আমরা শুনি ভূত FM সেগুলো কি আসলে মানুষের সাথে ঘটে? আসলে পৃথিবীতে আমার কাছে মনে হয় যে কোনো জিনিসেরই অস্তিত্ব নেই যদি আপনি সেটা না দেখে ফেলেন। আপনি যে ঘরটায় রয়েছেন চোখ বন্ধ করলে সেই ঘরের কোনো অস্তিত্ব নেই। যে মুহূর্তে আপনি তাকালেন এবং ঘরের চারপাশে দেখতে পেলেন আপনার টেবিল, আপনার খাট, আপনার তোশক, আপনার বালিশ, সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জিনিস সেই অস্তিত্ব তৈরি হলো, তাই না? আপনি যে ঘড়িটা পড়েন সেই ঘড়িটা যতক্ষণ পর্যন্ত আপনি না দেখছেন সেটার কোনো অস্তিত্ব নেই, এবং আপনি যেটা দেখছেন সেটা যদি অন্য কেউ না দেখে, অর্থাৎ আপনি ঘড়িটা পড়ে আছেন, কাউকে ফোনে বলছেন আমি ঘড়ি পড়ে আছি, বিশ্বাস করা না করা তার ব্যাপার, কিন্তু যখন সে দেখে ফেলবে তখন সেই ঘড়িটার অস্তিত্ব তৈরি হলো। তো ব্যাপারগুলো এইরকমই। যাই হোক, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন এমন একজন যিনি তার জীবনে অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন। মাঝে মাঝে আমরা অনেক কিছু দেখে ফেলি এবং সেই জিনিসগুলোর কোনো ব্যাখ্যা আমরা পরবর্তীতে পাই না যে কেন দেখি, এটা কোনো ব্যাখ্যা নেই। বাট আপনি চিন্তা করবেন এই ঘটনা শোনার সময় যে ঠিক এই একই ঘটনা যদি আপনার সাথে ঘটত বা আজকে রাতেও ঘটে বা শুনতে শুনতেই ঘটে তাহলে আপনার কেমন লাগবে। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের একজন অতিথি, আপনার কাছে যাব এবং আপনার নামটা শুরুতে একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা জানিয়ে তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন।
আমার নাম মিতু তালুকদার, আমি টঙ্গী কাজীপুর থেকে আসছি।
জি,
পূর্বারিসপুর থেকে আসছি।
জি, আমরা আপনার ঘটনাটা শুনি, আপনার ঘটনায় চলে যাই। না, আপনাকে দেখে বলতে হবে না, আপনি যা মনে আছে সেটাকে বলেন।
হ্যাঁ, আমি আমার
বাবা শুরুতে জানতে চাই যে এই ঘটনাটা কতদিন আগের ঘটনা?
এটা অনেকদিন আগের, 25 কি 26 বছর হবে, অনেক আগের কথা, যখন আমি ক্লাস 5 কি 6 এ পড়ি।
কোথাকার ঘটনা, কোথায় ঘটেছিল?
এটা বরিশাল, আমাদের গ্রামের বাড়িতে ঘটনা।
আচ্ছা,
ওখানে এই ঘটনাটা ঘটেছিল।
ওকে, আমরা শুনি ঘটনাটা।
হ্যাঁ, আমার বাবা দেশের বাইরে থাকতো, তা আমরা ঢাকায় বড় হয়েছি। ওখানে বাবা যখন দেশে আসলো, বিদেশ থেকে যখন দেশে আসলো, তখন আমাকে না বাবা বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যাবে আর কি, তখন আমি খুব বায়না ধরলাম, কান্নাকাটি করতেছি বাবার সাথে যাব, বাবা তো কিছু দিয়ে নিবে না। তারপর আমি খুব কান্নাকাটি করলাম, করার পর বাবা রাজি হয়েছে আমাকে নিয়ে যাবে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়ি বাবার সাথে গেলাম, তখন বাইরে ছিল না, লঞ্চই আমরা যেতাম, কারণ এটা অনেকদিন আগের ঘটনা। তখন গ্রামটা ছিল খুবই মানে গাছপালায় একদম ঘেরা, সাধারণত অনেক গাছ ছিল। আর বাবার সাথে গেছি আমি বেড়াতে, যাওয়ার পর আমরা শুধু আমাদের যারা রিলেটিভ, যারা চাচা চাচি দাদা দাদি মানে এদেরকেই চিনতাম, অন্য আর কাউকে চিনতাম না।
গ্রামের কারোর সাথে আপনাদের
না না, কারণ আমরা তেমন একটা আমাদের যাওয়া হতো না।
আচ্ছা,
আমরা ঢাকাতেই বড় হয়েছি। তো বাবার সাথে গেলাম, যাওয়ার পর রাত হলো, ঘুমাইলাম চাচির সাথে, আমি ঘুমাইলাম। তো আমার রাতে অবশ্যই প্রত্যেকটা মানুষেরই বাথরুমে যেতে হয়, তো আমার তো খুব বাথরুমে যাওয়ার জন্য খুব ঘুম ভেঙে গেছে আর কি। বাথরুমে আমি যাব, চাচিকে ডাকতেছি, চাচি আমি বাথরুমে যাব। তখন চাচি বলছে যাও, আমি তাকিয়ে আছি, কিন্তু সে আমার সাথে আসে নাই। তা আমি খুব সাহসী ছিলাম, ভয় পেতাম না। তো আমি সাধারণত আপনারা জানেন যে গ্রামের বাড়ি টয়লেটগুলি বাথরুমগুলি অনেক দূরে দূরে হয়, কাছে হয় না। তো আমি একটু দূরে গেলাম, যে আমি আমি বাথরুম সেরে দাঁড়িয়েছি। দাঁড়ানোর পর এখন আমি বাসায় ঘরে ফিরে চলে যাব, তখন আমাকে পিছন থেকে একজন ডাক দিল, মানে আমার নাম ধরেই ডাক দিল, মিতু তুমি কেমন আছো, ঢাকা থেকে কবে
আসছো।
একদম অপরিচিত, আমি কখনো তাকে দেখি নাই, কোনোদিন তাকে দেখিনি। আর আমরা আমাদের বললামই আপনাকে একবার যে আমাদের রিলেটিভ ছাড়া অন্য কাউকে আমরা চিনি না।
তারপরে কি হলো?
তখন আমি বললাম যে জি আমি ভালো আছি, ঢাকা থেকে আমি আমরা আজকেই আসছি। তো বলল যে এদিকে আসো, তোমাকে দেখি, অনেকদিন ধরে তোমাকে দেখি না, এদিকে আসো। তো আমি কাছে গেলাম, তখন আমার কোনো ভয় লাগতে ছিল না, আমি তার কাছে চলে গেছি এবং আমি একটু সাহসী ছিলাম, ভয়টায় কমই লাগত। তো আমি গেছি, যাওয়ার পর সে আমার সাথে কথা বলতেছে, আমিও কথা বলতেছি, বলতে বলতে সে এক পর্যায়ে আমাকে বাগানের কাছাকাছি নিয়ে গেছে, ঠিক বাগানের ভিতরেই ঢুকে গেছি ওনার সাথে কথা বলতে বলতে। কিন্তু আমি বুঝতেছি না যে আমি কোথায় ঢুকে গেলাম বা বাগানের ভিতরে ঢুকে গেলাম, ওখানে। যাওয়ার পর
আপনি আমাকে বাইরেও বলছিলেন একটা কথা, যেগুলো একটু মিস হচ্ছে বোধহয়, আপনি বলছিলেন যে তখন অনেক রাত এবং ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ওই লোকটাকে দেখে কোন একটা কারণে আপনার ভয় লাগে,
ভয়টা কেটে গেছে।
জি
জি, তো ওই লোকটাকে দেখে আমার ভয়টা কেটে গেছে, ওনার সাথেই আমি চলে গেছি বাগানের ভিতরে। বাগানের ভিতরে কিছুক্ষণ যাওয়ার পরে আমি তাকে দেখি লোকটা আর নেই। তখন আমার খুব ভয়, মানে খুবই ভয় লাগতেছিল, ভয়ে যেমন আমার হাত পাও ঠান্ডা হয়ে আসতেছিল, গায়ের শরীরের লোম সব মানে দাঁড়িয়ে গেছে। তখন আমি চিৎকার যে দিব আমার গলার থেকে মানে আওয়াজ আসতেছিল না, তখন আমি হতভম্ব হয়ে গেছি। তখন তাকিয়ে দেখলাম যে একটা আলো জ্বলছে, ওদিকে তাকিয়ে দেখলাম যে একটা লোক ফাঁসিতে, গলায় দড়ি দিয়ে ফাঁসিতে সে ঝুলছে
এবং একটা আলো জ্বলছে।
হ্যাঁ, আলোটা ওই লোকটা যখন উদাও হয়ে গেছে, যখন আমি তাকে খোঁজাখুঁজি করতেছি, ভয় যখন পেয়ে গেছি, তখন দেখলাম যে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠল এবং আমি সেদিকেই তাকালাম। তাকানোর পরে দেখলাম যে একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে, তার জিভরা অনেকখানি বের হয়ে আছে। আমি দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছি। তা আমি আর কিছুই বলতে পারবো না। তার পরের দিন সবাই আমাকে খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করার পর আমার চাচি বলল যে হয়তো মিতু বাগানের দিকে যেতে পারে, কিন্তু তাকে যে আমি রাতে ডাকছিলাম বা তাকে নিয়ে যেতে চাইছিলাম, চাচি কিন্তু সেটা আর ভয়ে কাউকে বলেনি। তো বাবা আমার চাচারা সবাই সেখানে গেল, যাওয়ার পর দেখে আমি অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে আছি, আমাকে তারা ধরাধরি করে নিয়ে আসলো বাসায়।
ঠিক আছে, নিয়ে আসলো, তারপরে আপনি তারপরের ঘটনাটা বলেন।
আচ্ছা,
তারপরে কি হলো?
তার ওদিন রাতেই মানে ওরা এর আগের রাত তো কেটেই গেল, পরের রাতে একই অবস্থা। রাত তিনটায় আমার ঠিক ওই টাইমই রাত তিনটা বাজে আমার ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে তখন আমি শুনছি কে যেন আমাকে ডাকছে, মিতু করে নাম ধরেই ডাকছে। তো আমি জানলাটা খুলে দেখছি যে ওই লোকটাই, যে লোকটার সাথে আমি আগে রাতে কথা বলছি সেই লোকটাই আমাকে ডাকছে। তখন আমার তেমন একটা ভয় লাগতে ছিল না,
আবারও ভয় লাগাটা চলে গেল,
আবারই ভয় লাগাটা চলে গেছে। তো ডাকার পরে আমি দরজা খুলে বেরিয়ে গেলাম, মানে আমাদের পিছনের দরজা খুললেই বাগানটা দেখা যেত। তো চলে গেলাম তার সাথে, তো বললাম যে আপনাকে কালকে তো খুঁজে আমি পেলাম না। বললো আমি তো তোমার পিছনেই ছিলাম, তুমি আমাকে দেখোনি। আমি বলি না তো আমি তো আপনাকে দেখিনি। তা ঠিক আছে সমস্যা নাই, চলো আজকে আমি তোমার সাথেই থাকবো, চলো যাই কথা বলি। তা আমাকে সে আস্তে আস্তে সেই বাগানের ভিতরে আবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন আমি মনে হয়েছে যে সে আমার খুব কাছের বা আপন জন কেউ, এরকম মনে হয়েছে যে সে আমাকে এত আদর করে আমার নাম ধরে ডাকছে, আমাকে জিজ্ঞেস করছে।
বয়স কিরকম ছিল ভদ্রলোকের?
বয়স 30 এরকম হবে।
আচ্ছা,
এরকম হবে। কিন্তু ওনার পরনে ছিল খুব একটা হোয়াইট ড্রেস, পুরাটাই হোয়াইট ছিল। তো আমি ওনার সাথে বাগানের ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি তার হাতটা ধরলাম। হাতটা ধরার পর দেখলাম যে তার হাতটা বরফের মতো ঠান্ডা। তখন আমার জানি কেমন লাগলো। লাগার পরে আমি হাতটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এদিক ওদিক তাকানোর পরে যখন তার দিকে তাকালাম, তখন দেখি সে আর নেই, উদা। তখন আমার সেই ভয়টা আবার চলে আসলো। চলে আসার পরে মানে এত ভয় লাগতেছিল যে আমার হাত পাও ঠান্ডা হয়ে আসতেছিল, শরীর মানে আমি যে চিৎকার দিব সে আমার গলার শব্দ পর্যন্ত বের হচ্ছিল না, মানে এত ভয় পেয়ে মানে আমি পেয়েছি আর কি। তারপরে দেখলাম যে ওই আগের রাতেরই সেই সেরকম একটা আলো জ্বলে উঠলো, আবার জ্বলে উঠলো। পরে আমি সেদিকে তাকালাম, তাকিয়ে দেখি ওই লোকটাই, যে লোকটা আগের দিন আমাকে নিয়ে গেছে বা আজকেও নিয়ে গেছে। তো আমি তাকিয়ে দেখলাম যে ওই লোকটাই ফাঁসি, গলায় ফাঁসি দিয়ে মানে ঝুলতেছে আর কি, তার জিব্রাটা অনেকখানি বের হয়ে রয়েছে। দেখে আমি ওখানেই মানে অজ্ঞান শেষ। তখন আমি আর কিছুই বলতে পারবো না। তখন আমাকে আবার পরের দিন ওরকম খোঁজাখুঁজি করলো ফ্যামিলির সবাই, বাবা।
তারপর আপনাকে আবার নিয়ে আসলো?
হ্যাঁ, আবার নিয়ে আসলো।
এখন আমি যদি বলি, তারপরে তো আপনি বললেন যে আপনাকে কবিরাজও দেখানো হয়েছে।
হ্যাঁ, কবিরাজ অবশ্যই নিয়ে
আসছে। এখন আপনাকে জানতে পেরেছিলেন আসলে যে ওই ভদ্রলোককে যে আপনাকে নিয়ে গিয়েছিল বাগানে এরকম?
হ্যাঁ, আমি জানতে পেরেছিলাম। আমি জানতাম না যে ওই জঙ্গলে উনি গলায় দড়ি দিয়েছিল ওয়াইফের সাথে ঝগড়া করে। তা তখন তারা বলল যে এই অবস্থা, ওই বাগানটা দূষিত, আমরা ওখানে কেউ যাই না। তো কবিরাজ আনলো বাবা। তো কবিরাজ আনার পরে পানি পরা অবশ্যই খাওয়াইছে, ঝাড়ফুঁক করলো, তাবিজ দিল, বলল তুমি আর ওখানে যেও না। তো আমি খুবই অসুস্থ ছিলাম, আমার শরীর খুবই খারাপ ছিল। যখন আমি একটু সুস্থ হই তখন আমার বাবা আমাকে ঢাকা নিয়ে আসে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটু কিছু SMS যাব এবং আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS রয়েছে আমার কাছে এবং সেই SMS গুলো পড়ে ফেলছি আমি একে একে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে লিখছেন আমাকে জ্যাকসন এবং তিনি বলছেন যে হাসনাবাদ থেকে SMS করেছেন আমাদেরকে। দীপ্ত আমাদের SMS করেছেন মুক্তাগাছা থেকে, তার কাছে ভয় লেগেছে। মীরা বরিশাল থেকে লিখেছেন একটা এবং তিনি আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে প্রিয়াঙ্কা লিখেছেন যে তার কাছে ভয় করছে না, সিলেট থেকে SMS করেছেন। অমল আমাদের লিখেছেন যে এই ঘটনাটা খুব ভালো লেগেছে। আমাদেরকে অর্পা লিখেছেন যে আমি আমার বোন অহনা ভূত FM শুনছি, খুব ভালো লাগছে শুনতে। জিওন এবং ফিহা আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন তারা এবং অ্যাম্বুলেন্সের স্টোরি শুনতে চান। ওকে ফাইন, আমরা জানিয়ে দিলাম আপনাদের চাওয়াটা, এবং কেউ যদি আসলে এই রিলেটেড কোন ঘটনা যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের কাছে। এমডি মিনহাজ আবেদিন আমাদের লিখেছেন গ্যান্ডোরিয়া থেকে। এছাড়াও জিসান এবং অশ্রু হাজব্যান্ড ওয়াইফ তারা মিরপুর 2 থেকে শুনছেন আমাদেরকে। জুই এবং সুজা মিরালা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সঞ্জিদ হাসান, লিখেছেন নাইস স্টোরি। নওয়াফ সাদমান আমাদের সাথে রয়েছেন বরিশাল থেকে। এছাড়াও কবির জিঞ্জিয়া থেকে আমাদের সাথে রয়েছেন, এবং সাথে রয়েছেন তার ওয়াইফ পুষ্পা, ওকে অর্থাৎ পুষ্প আমাদেরকে। এছাড়াও লিখেছেন মিনার। এছাড়াও আমাদের সাথে রয়েছেন শুভ রংপুর থেকে, রায়হান আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন রাফি মালিবাগ থেকে, ফার্স্ট স্টোরি ওয়াজ অসম। শাকিল সিলেট থেকে রয়েছেন আমাদের সাথে। জিহাদ আমাদের সাথে রয়েছেন মানিকনগর থেকে। এছাড়াও সানি বরিশাল থেকে রয়েছেন, সাগর লিখেছেন আই লাভ ভূত এফ এম। রাসান আমাদের লিখেছেন বরিশাল থেকে, ফার্স্ট স্টোরি ইজ অসম আমাদেরকে। জুরাইন থেকে মামুন লিখেছেন, এই ঘটনাটা আমার সত্যি মনে হয় না। অলরাইট, এটা টোটালি আপনার ব্যাপার, কি মনে হয় না হয় আপনার, এবং আপনি অবশ্যই এরকম মতামত জানাতেই পারেন। আমাদেরকে নাইম লিখেছেন, এছাড়া আমাদেরকে হুমায়ুন কবির লিখেছেন কক্সবাজার থেকে, অপূর্ব, তুষার, শরণ, নিপা, সৈয়ব, রাফু, আদিয়া, তুষান আমাদের এসএমএস করেছেন, অমি, তারা সবাই খুলনা থেকে আমাদের সাথে আছেন। আমাদের কাছে লিখেছেন, এসএমএস করেছেন ফয়সাল। এছাড়া আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে এমডি বোরহান সহ আরো অনেকে। আপনি যদি চান আমাদের এসএমএস পাঠাতে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের কাছে আরো একটা ঘটনা রয়েছে, আমাদের আরো একজন অতিথি রয়েছেন যিনি এসেছেন উত্তরা থেকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনব আমরা।
হ্যালো লিসেনার্স, আমার নাম ফাইয়াজ, আমি ক্লাস 10 এ পড়ি, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল।
ওকে,
সো আমি আমার ঘটনাটা আর কি, আমরা ফেব্রুয়ারিতে, এই বছর ফেব্রুয়ারিতে আমরা কক্সবাজার ঘুরতে যাই আমাদের ফ্যামিলি আর আমার কাজিনকে নিয়ে। তো সেখান থেকে আমরা কক্সবাজারে 3 দিন থাকার পর আমরা চিটাগাংয়ে যাই। চিটাগাংয়ে আমার আব্বু পরিচিত একটা রেস্ট হাউসে আমরা উঠি। তো সেইখানে আর কি রেস্ট হাউসে বর্ণনা দিলে লিসেনার্স তাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো রেস্ট ওই যেখানে আমরা উঠি, তার আমরা যেই রেস্ট হাউসে থাকি, মানে আমাদেরকে জায়গা দেয়, তার পাশে একটা বিল্ডিং আছে। তো দুইটা বিল্ডিং পাশাপাশি, মানে একটু ডিস্টেন্সে, বেশি ডিফারেন্স না। তো আমাদের, আমরা যেটা উঠি সেই রেস্ট হাউসটা ছিল একতলা আর কি, নিচতলা, আর পাশেটা ছিল তিনতলা আর কি। যে ঘটনা, সেটা তিনতলার বিল্ডিংটা নিয়েই আর কি মূলত সেই ঘটনাটা। তো আমরা যে বিল্ডিং এ উঠি, সেই বিল্ডিং এ মানে গ্যাসের লাইনটা হতো, গ্যাসের লাইন ছিল না বললে রান্না বান্না করার জন্য আমাদেরকে সেকেন্ড বিল্ডিং এ যেতে হতো। সো আমাদেরকে যে কেয়ারটেকার আর কি, দুই যে আমাদেরকে আর কি ওই দুটো বিল্ডিং দেখাশোনা করে, তো সে আর কি ওই সেকেন্ড বিল্ডিং এ রান্না বান্না করতো। রান্না বান্না করার পর আমাদেরকে, আমরা দুপুরবেলা উঠার পর আমাদেরকে খেতে ওই সেকেন্ড বিল্ডিং এ ইনভাইট করে। তো আমরা সেকেন্ড বিল্ডিং এ আমরা ঢোকার পরই জাস্ট বিল্ডিংটা বাইরে থেকে দেখতে একদম পুরো নতুনই মনে হয়, এমন কোনো মনে হয় না যেটা পুরানো বিল্ডিং। বাট ভিতরে ঢোকার পর ভিতরের যে রুমগুলা, ভিতরের যে ওয়াশরুম, তারপর ভিতরের যে সবকিছু একদম অনেক পুরানা। সো আমি ওই কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করি পরে, যে ভিতরের এনভায়রনমেন্টটা দেখার পর যে এই বাসাটা নিয়ে কোনো কাহিনী মানে ঘটনা আছে কিনা, সে ফার্স্টে বলতে চায় না, সে জিনিসটাকে পুরো ইগনোর করার চেষ্টা করে। তো আমি বারবার তাকে অনেকবার রিকোয়েস্টের পর সে মানে শেয়ার করতে রাজি হয় যে হ্যাঁ এখানে ঘটনা আছে, বাট সে আমাকে এক কন্ডিশনে বলে যে এটা যাতে বাইরে লিক না হয়, কারণ লিক হইলে পরে এটা নিয়ে আরো অনেক বড় ঝামেলা হতে পারে। সো এই জন্য বহুত কন্ডিশন দিয়ে সে আমাকে ঘটনা শেয়ার করে। তো সে বলে যে এই বিল্ডিংটা আর কি 1971 সালের আগের বিল্ডিং। তো এখানে যারা থাকতো তাদের একটা সুন্দর করে একটা মেয়ে ছিল 18-19 বছরের। তো এই যুদ্ধের সময় আর কি পাকিস্তানিরা এই বিল্ডিংটা তাদের ক্যাম্প বানানোর জন্য এটা দখল করে। তো যাদের বাড়ি তারা না দিতে চায়নি, তো তাদেরকে হত্যা করা হয়। হত্যা করার পর পাকিস্তানিরা সেই বিল্ডিংটাকে আর কি তাদের ক্যাম্পে পরিণত করে। তাদের যে মেয়েটা ছিল সেই মেয়েটাকে তারা মারেনি, মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল বলে তারা মেয়েটাকে রেখে দেয় তাদের। তারপর আর কি মেয়েটার উপর মানসিক, শারীরিক সব ধরনের নির্যাতন তারা নির্মম চালায় যায়। তো মেয়েটা অনেকবার পালানোর চেষ্টা করে এখান থেকে, বাট সে পালাতে পারে না। তো এক পর্যায়ে সে পালাতে না পারে, আগে যে বাথরুমগুলো ছিল সেগুলা শাওয়ার অনেক ফ্লোর থেকে অনেক উঁচুতে ছিল আর কি। যারা যারা দেখে তারা বুঝতে পারবে, আমি নিজে দেখছি যে ফ্লোর এত উঁচা যে একটা মানুষের পক্ষে যে গলা ফাঁস দিয়ে সুইসাইড করা পসিবল। সো মেয়েটা ওইখানে গিয়ে তার ওড়না দিয়ে শাওয়ারের সাথে মানে ফাঁসি দিয়ে সুইসাইড করে। তো পাকিস্তানিরা তারা যখন টের পায় তখন তারা তেমন কেয়ার করে না, কেয়ারলেস ভাবে লাশটাকে যেভাবে অন্যান্য ফেলে রাখে সেভাবে লাশটাকে বিল্ডিং এর পাশে ফেলে রাখে, ঠিক সেই অবস্থায়। তো পরে এই কাহিনী শেষ আর কি, যুদ্ধের পর দেশ স্বাধীন হয়ে পড়ে। স্বাধীন হওয়ার পর 1991 দিকে বাসাটা ঠিক করার পর এখানে ফার্স্ট ভাড়াটি আর কি ওঠে। তো ওঠার পর কোনো বাসার সব দিক দিয়ে সুন্দর ছিল, বাসার সামনে বাগান ছিল, পিছনে পুকুর ছিল, তো ফার্স্টে কোনো প্রবলেম হয় নাই। পরে যত চিনতে ছিল তো ভাড়াটিয়ারা এই রাত্রেবেলা আর কি হাঁটা কারো হাঁটার শব্দ, তারপর কিচেনে পানি পড়ার শব্দ, তারপর স্পেশালি ওই যে বাথরুমটা নিয়ে যে বাথরুমটাই মেয়েটা সুইসাইড করে সেই বাথরুমের ভিতর থেকে কোনো মেয়ের আস্তে আস্তে কান্নার আওয়াজ আসতো। তো এগুলা করার পর এইসব দেখে ভাড়াটিয়ারা বেশি থাকতো না আর কি, হায়েস্ট গেলে এক মাস দেড় মাস থাকে, এরকম করে চলে যেত, এরকম চলে যেত। পরে এভাবে করতে করতে 1996 বা 1998 এর দিকে একটা ভাড়াটিয়া আসে, তো তাদেরকে কন্ডিশনে সব বলে যে এরকম বাসায় সমস্যা আছে, বাট তারপর তারা উঠে। তো তাদের এরকম সুন্দর একটা মেয়ে ছিল 18 বছরের, তো তারা উঠে খুব ভালো, কোনো সমস্যা নাই। তো পরে দিন যখন যাইতেছিল তো ওই মেয়েটার আর কি মানসিক অনেক সমস্যা দেখা দিচ্ছে, সে কোনো কথা বলতো না, চুপচাপ থাকতো, রাত্রেবেলা ঘরে হাঁটাচলা করতো, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, তারপর এরকম আরো নানা প্রবলেম দেখা দিচ্ছে। স্পেশালি ওই বাথরুমটার সামনে গিয়ে এই বাথরুমটার ভিতরে গিয়ে মেয়েটা অনেক ধরনের কি কি একা একা কথাবার্তা বলতো। সো এটা দেখার পর তার বাপ মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় যে এরকম এরকম সমস্যা। সো ডাক্তার বলে যে এটা সম্ভবত মানসিক কোন শখের কারণে হয়েছে, সো আপনাকে এটার চিকিৎসা করার জন্য তাকে সবসময় হাসি খুশি রাখতে হবে, তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, যা চায় সেটা তার ই করতে হবে। সো এগুলা করছে বাট কোনো ওষুধ ওষুধ দেয় না। তো এগুলো করার পর কোনো ইম্প্রুভ হয় না, যত দিন দেয় তত ডিমোশনই হয়েছে মেয়েটার। তারপর এরকম ই করার পর তার মা বা এরকম পীর হুজুর টাইপের এইসবের উপর বেশি টুই ছিল, তো বাবাকে বলার পর বাবা বলছে যে এইসব করতে না, কারণ বাবা এইসব পছন্দ করেন না। তো বাবা অফিসিয়াল কাজে একদিন রাতে আসে, দেরি হবে শুনে সে আর কি চিটাগাঙে যে বাজিত বোস্তামির যে মাজারটা আছে সেখান থেকে এক পীরকে নিয়ে আসে। নিয়ে আসার পর তাকে সে পীরটা বাসায় আসার পর মেয়েটার রুমে গিয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুই কে, তুই ওর উপর কেন আসছিস, তুই কি চাস আসলে। মেয়েটা কোনো অ্যান্সার দেয় না। দুই তিনবার এরকম আস করার পর কোনো অ্যান্সার না দেওয়াতে পিতা তার মাকে বলছে যে আপনার মেয়ের উপর যাই ভর করছে সেটা আপাতত নাই এখন। সো এটা বলার পর সে বলছে যে একটা তাবিজ দিয়ে গেলাম, সেটা আপনি পরে দেন, তাহলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবকিছু। সো সে যখন চলে যাবে, তো চলে যাওয়ার আগে সেই বাথরুমটার উপর আর কি চোখ পড়ে। তো সে ওইখানে যাওয়ার পরই সে কিছু একটা ফিল করতে পারে, আর তখনই বললো যে এই বাথরুমটা নিয়ে সম্ভবত মূল কাহিনীটা হইতেছে, হয়তো বাথরুমটা ভালো না, বাথরুমটা খারাপ, সো বাথরুমটাকে বন্ধ করে দিতে হবে, আর বাড়ির চারপাশে চারটা তাবিজ খুঁজে দিলেই এই সম্ভবত এই কাহিনীটা থেকে আপনারা মুক্তি পাইতে পারেন। তো সে যখন বাথরুমটা বন্ধ করার পর বাড়ির চারপাশে চারটা পুঁততে যায়, কিন্তু তার কাছে একটা কম ছিল তাবিজ, তিনটা ছিল, তো সে চারটা পুঁততে পারে না, বলছে যে আমি ফজর রক্ত এসে আমি বাকি লাস্টটা পুঁতে থেকে যাবো। তো সেই বলে চলে গেছে। তো রাতের বেলা সে হাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ছে। তো তাদের বাপ মার এই মেয়েটার বাবা মার রুমে রাত্রেবেলা আর কি গেট অনেক নক করতেছে আর কি রুমের দরজায়। তো তারপর গেট খুলে দেখে যে তাদের মেয়েটাই আর কি চুল খোলা অবস্থায়, চুল সব ভেজা সামনের দিকে ফালানো, মুখ পুরো ঢেকে গেছে চুলে, গলায় একটা ওড়না পেঁচানো, আর ভয়েসটা একটু মোটা হয়ে বলতেছে যে তোরা আমাকে কি করবি, তোরা আমাকে এখান থেকে যাইতে পারবি না, তোর মেয়েকে আমি ছাড়বো না, তোরা কেউ আজ পর্যন্ত কেউ পাশে থাকতে পারে না, কেউ থাকতেও পারবে না, এটা বলার পর জাস্ট ফেইন্ট হয়ে যায় মেয়েটা। সো পরে সকালবেলা হুজুর আসার পর হুজুরকে সব বলে, তো পিঠটাকে সব বলে, পিঠ বলে যে আর কি যে উপর আসর করছিল এরকম আসর করে, তারা আর কি একটা মাধ্যম ইউজ করে, যে মাধ্যমের মাধ্যমে তাদের আর কি তাদের কোনো ইচ্ছা বা প্রকাশ করার জন্য এটাই করার পর। সো এই যেহেতু মেয়েটা কোনো ক্ষতি করে নাই, সো বলছে যে এরকম চারটা পুঁতে দেওয়া হয়েছে আর মেয়েটাকে তাবিজ দেওয়া হয়েছে, বলছে যে এরপর সম্ভবত কোনো সমস্যা হবে না, আর বেশি সমস্যা হলে আপনার বাসার কাছে চলে যেতে পারেন।
অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরো একটা আরো বেশ কিছু ঘটনা রয়েছে এবং আমরা বলেছিলাম যে আরো কিছু গেস্ট রয়েছেন যারা আসবেন কিছুক্ষণের মধ্যে, সুতরাং রাত যত বেশি হবে তত বেশি জমজমাট হবে। ভূত এফএম আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পর আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি। শুনছেন সবসময় রেডিও ফুটি চলছে ভূত এফএম, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আশা করছি আপনারা সবাই আমাদের যে কয়েকটা ঘটনা হয়েছে আশা করছি ভালো লেগেছে। যাদের ভালো লাগেনি তাদের জন্য বলবো যে একটু ওয়েট করবেন প্লিজ, আরো ঘটনা অনেকগুলো ঘটনা রয়েছে আমাদের কাছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন এখানে ফেসবুকে লিখেছেন শান্তা এসডিরাজ, এবং তিনি বলেছেন যে ফয়েজ লেক, চিটাগাংয়ের ফয়েজ লেক জায়গাটা খুব হন্টেড, প্লিজ ভূত এফএম শোটা ওখান থেকে করেন। ভূতাশম শো ফয়েজ লেক থেকে লাইভ করতে বলেছেন, দেখা যাক। আমরা কিন্তু খুব দ্রুতই আমরা লাইভে যাব এবং আশা করছি যে রমজান মাসের আগেই হয়ে যাবে। সুতরাং আপনারা অবশ্যই আমাদেরকে অপশন পাঠান। কবরের ঘটনা ভালো লাগে লিখেছেন এমডি সিয়াম মিক্স। এছাড়া আমাদেরকে সুমন বিপ্লব লিখেছেন, অনেকদিন পর ভূতাশম শুনছেন, খুব কষ্ট পেলাম শুনে যে অনেকদিন পরে শুনছেন, এগুলো শুনতে হবে। আমাদেরকে মাহিম অবস্কিওর লিখেছেন, আই হোপ আজকের স্টোরিগুলো জমবে, আই হোপ সো। আমাদেরকে ফয়সাল হুসাইন লিখেছেন যে চিটাগং থেকে তিনি লিখেছেন, চিটাগং তিনি প্রবলেম পাচ্ছ হচ্ছে কিছু তিনি তাই বলছেন। আমাদেরকে ক্রেজি সাদি লিখেছেন যে কেউ ভয় না পাক, আমি কিন্তু ভয় পাই রাসেল ভাই। আচ্ছা, তবে আমি চাই যে অবশ্যই আপনারা কোন ঘটনা বেশি ভালো লাগছে সেই ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন, সেটা আমাদের জন্য খুব সুবিধা হয় পরবর্তীতে আমাদের ঘটনা সিলেক্ট করতে। এছাড়াও আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি সেকেন্ড গেস্ট কি বলে শুনি। এছাড়াও লিখেছেন যে ফার্স্ট ঘটনাটা তার কাছে ভালো লাগেনি এবং আমাকে এটা লিখেছেন হচ্ছে সাকিব ইসলাম। আমাদেরকে রবিউল ইসলাম রবি লিখেছেন যে ভয় লাগছে না কেন। আমাদেরকে লিখেছেন মোকাররম হোসেন যে আমার ঘটনা আছে, ঘটনা যাদের রয়েছে তারা অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিন এবং সেটা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। যদি আমাদেরকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদেরকে ফেসবুকে আপনারা বিভিন্ন পোস্ট বা আপনারা কমেন্ট করতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। আর রেডিও ফুর্তি স্পেলিংটি আপনারা নিশ্চয় জানেন, তারপরে আরেকবার মনে করিয়ে দিই, RADIOFORTI। আমার কাছে এই মুহূর্তে একটা দারুণ ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমি একটু পড়ে শোনাতে চাই, তো অদ্ভুত টাইপেরই ঘটনা। যিনি আজকে এখানে এই ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে MZ সজল শরীফ এবং তিনি নিকেতন গুলশানে থাকেন, এবং আমার সাথে কথাও হয়েছিল, তিনি আসার চেষ্টাও করছিলেন। বাট খুব একটা অদ্ভুত ব্যাপার যে কালকে না পরশুদিন তিনি আমাকে SMS করেছেন, যদিও কালকে যে হঠাৎ করে তার তিনি যে রাতে আমার কথা হয় সেই রাতেরই ঘটনা, এবং সেই রাতে হঠাৎ করে তার গ্রামের বাড়িতে তার বাড়িটি আগুনে পুড়ে যায় এবং সেখানে তাকে দ্রুত ছুটে যেতে হয়, সেই কারণে তিনি এখানে আজকে উপস্থিত হতে পারেন। এবং তিনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে এই ঘটনাটা পড়ে শোনানোর জন্য, আমি তার কথা অনুযায়ী আপনাদেরকে ঘটনাটা পড়ে শোনাচ্ছি। লিখেছেন, আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা, তাই অনেকদিন থেকে এই ঘটনাটি পাঠাবো ভাবছি, আজকে পাঠিয়ে দিলাম। সরাসরি আমার ঘটনায় চলে গেলাম। আমার দেশের বাড়ি টর্কি বন্দর বরিশাল এবং তিনি তখন টর্কিতেই রয়েছেন। তিনি লিখেছেন, 2 মাস আগে আমি সেখানে বেড়াতে যাই। একদিন সন্ধ্যায় আমরা বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আগৈলঝড়া একটি জায়গার নাম, এবং তিনি বলছেন সেখানে রওনা হলাম। সেখানে পারিবারিক অনুষ্ঠান পালন করলাম আমরা এবং আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমার বন্ধু রাস্তার পাশে একসাথে থাকা দুইটি নতুন কবর আমাকে দেখায়। আমি জিজ্ঞেস করলাম কবরটি কার। কবরটি দেখতে নতুন, দেখে মনে হলো যেন 1 বছর হবে। তারপর আমি তার কাছ থেকে যেভাবে শুনেছিলাম সেভাবে বলছি যে ঘটনাটি 2012 সালের জুন মাসের দিকে ঘটে। আমার বন্ধু চাচাতো ভাইয়ের নাম মাসুদ, তার এক বান্ধবী আছে, তার নামটা আমি এখানে বলছি না, যিনি তিনি লিখেছেন। আমি যেই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে দুইজনের বাড়ি দেখা যায়। তাদের দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল। এক সময়ে মাসুদের পরিবার থেকে মাসুদকে বিয়ে করার জন্য বলা হয় এবং অন্য একটি মেয়েকে, যাকে তার পরিবার ঠিক করেছে, যার সাথে সম্পর্ক ছিল তাকে ভুলে গিয়ে বিয়ে করে মাসুদ, এবং তাকে কোনোভাবেই মাসুদের বিয়ে মেনে নিতে পারেনি এই মেয়েটি, এবং বিয়ের দিন রাতে আত্মহত্যা করে তার সেই পুরনো যার সাথে সম্পর্ক ছিল তার সেই মেয়েটি। এবং মাসুদের বিয়ের দ্বিতীয় দিন জানাজা করে সেই মেয়েটি জানাজার মাধ্যমে দাফন করা হয়। একই বাড়ির মধ্যে একদিকে বিয়ে, আরেকদিকে একটা মানে মৃত্যু, দুই মিলে যেন একটা অন্যরকম পরিবেশ দাঁড়ায়। ওই দিন রাতে মাসুদ তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে, রাত প্রায় 2টা, আকাশে মেঘেদের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়, জানালা খোলা, বৃষ্টির জলের ঝাপটা আসছে ঘরের ভেতর, এবং মাসুদের বিছানায় তাদের তখন ঘুমানোর কথা, এবং তারা পরের দিন সকালবেলা তারা ঘুমিয়ে পড়ে এবং বাসার লোকজন সবাই তাই জানে। এবং পরের দিন সকালবেলা মাসুদের ঘরের দরজা খুলছে না এবং অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে। ঘরের দরজায় অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন দরজা খুলছে না, তখন দরজা ভেঙে কক্ষে ঢুকলে দেখা যায় বাড়ির লোকজন দেখলেন যে মাসুদের স্ত্রী অচেতন অবস্থায় শুয়ে আছে খাটের পাশে, এবং খাটের উপরে তাকিয়ে যা দেখলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না কেউ। দাফন করা সেই আমিনার লাশ, কি হয়েছিল ঘটনাটি ওই রাতে এবং তার জন্য কেউ প্রস্তুত ছিল না, কেউ এবং তার পাশেই মাসুদের মৃতদেহ, সবারই চক্ষু চড়ক গাছ। এবং তার স্ত্রী যখন চেতনা ফেরে তখন সে কিছুতেই মেনে নিতে পারছিল রাতের ঘটনা। রাতে যেটা ঘটেছিল স্ত্রীর কাছ থেকে জানা যায় যে রাত যখন দুইটা, যখন মেঘের ডাকাডাকি এবং বিদ্যুৎ চমকা ছিল, হঠাৎ যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণ যেন আলোকিত হয়ে যায়, জানালা খোলা, বৃষ্টির জলের বারবার ঝাপটা আসছে ঘরের মাঝে। মাসুদ বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে, তাকে না জাগিয়ে তার স্ত্রী জানালা লাগাতে ওঠে, একটা গরম বাতাস প্রবেশ করে ঘরে এবং তার স্ত্রী অচেতন হয়ে যায়। এই ছিল ঘটনা। এবং তারপরেই সকালে সবাই দেখলেন যে এরকম একটা অবস্থা, এবং অদ্ভুতভাবে সেই মাসুদ যে মৃতদেহ, তার পাশে তার যে পুরাতন সেই সম্পর্ক যার সাথে ছিল, সেই মেয়েটি লাশ পড়েছিল, দুজনের লাশ একই জায়গায়, যদিও সেই মেয়েটিকে দাফন করা হয়েছিল। এবং আবারও তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে মাসুদ এবং ওই মেয়েটিকে একসাথে দাফন করা হয়। এলাকার চারিদিকে যেন নিস্তব্ধ পরিবেশ গত কয়েক মাস ধরে বিরাজ করছে। ঘটনাটি ওই এলাকার সবাই জানে, সবাইকে ধন্যবাদ। এই ঘটনা নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। এবং সেই পাবে তিনি ফেসবুক আইডি সহ আরো সবকিছু দিয়ে গেছেন। এবং খুব অদ্ভুত ব্যাপার যে যার সাথে সম্পর্ক ছিল তাকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করার কারণে মেয়েটি আত্মহত্যা করলই, এবং তারপরে সেই ছেলেটিকেও বিয়ের দ্বিতীয় রাতেই মৃত্যুবরণ করতে হল। এবং সকালবেলা ঘরের দরজা ভেঙে সবাই ভিতরে ঢুকে দেখল যে ছেলেটির পাশে তার সেই প্রাক্তন প্রেমিকার মৃতদেহ। খুবই অদ্ভুত ঘটনা, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তার একটা ঘটনা রয়েছে তার কাছে শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে আপনার নামটা।
আমি মোহাম্মদ শাহরিয়ার ফেরদৌস শিবলি। আমি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়াশোনা করি। তো আমি আসলে আমি কোন ঘটনাটা বলবো, আমি কি কলেজ হোস্টেলে?
আপনি আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেই ঘটনাটি বলবেন।
হ্যাঁ, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হলো আমার নিজের সাথে ঘটা, আমার লাইফে, আমার লাইফের খুবই খারাপ একটা অধ্যায় আর কি। আমি ঘটনায় চলে যাই। আমার বয়স যখন 2 বছর, সেই সময়ে আমাকে মানে আমার পরিবারের আমার ছোট চাচার বাসায় আমাদের পরিবারকে আর কি ইনভাইট করা হয় একটা অনুষ্ঠানে। অনুষ্ঠানটা ছিল আমার দাদার মৃত্যুবার্ষিকী। তো সেই অনুষ্ঠানে আমরা সবাই অ্যাটেন্ড করি। তো অ্যাটেন্ড করার পরে ওইখানে সবাই মানে একসাথে খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তো ওইখানে আমাকে খাবারের সাথে মিশিয়ে একটা গাছের শেকড় খাওয়ানো হয়। এটা আমি কিন্তু তখন জানতাম না, এটা আমি পরে জানতে পারি। তো যাই হোক, ওটা ওই ঘটনা হওয়ার পরে আমরা সবাই ভুলে যাই নর্মালি যে এটা হতে পারে, কিন্তু ওটা আমরা জানতাম না, কেউই জানত না যে আসলে কি হলো ঘটনাটা। তারপরে এভাবে চলতে ছিল, এর মধ্যে আমার কোনো সমস্যা হয়নি, আমি নর্মালি ছিলাম। দেন আমার বয়স যখন 5 বছর হলো, তারপরে আমাকে জাস্ট আমার ছোট চাচা আমাকে ডাকলেন ওনাদের বাসায় যে আসো আমাদের বাসায়। কি একটা কারণে আমাকে ডাকছিলেন, আমি ছোট ছিলাম, আমার ঠিক মনে নেই। তো ওইখানে যাওয়ার পরে আমার মাথা থেকে কিছু চুল কেটে নেয়। তো আমি বুঝিনি যে কেন, আমি হালকা বুঝতে পারলাম যে আমার মাথা থেকে হয়তো চুল কেটে নিল। তো আমি অত সিম্পল ভাবে নিলাম যে তো চুল কেটে নিতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমি এই ঘটনাটা কাউকে বলিনি চুল কাটার। তো এভাবে চলছিল, আমার তখনও কোনো সমস্যা দেখা দেয়নি। দেন আমার বয়স যখন নেক্সট 8 বছর বয়স হলো, আমার 8 বছর পূর্ণ হওয়ার পরে ঘটনাটা হলো, আমার বাসা থেকে আমার একটা শার্ট হারিয়ে যায়। তো আমার রেড কালারের আর কি, অরেঞ্জ রেড কালারের একটা শার্ট হারিয়ে যায়। তো শার্টটা আমরা ভেবেছিলাম হয়তো নর্মালি হারিয়ে গেছে, চোর চুরি করতে পারে, এটা স্বাভাবিক বিষয় গ্রামের বাসায়, তো একটা শার্ট হারিয়ে যেতেই পারে, আমরা নর্মাল নিয়েছিলাম বিষয়টাকে। কিন্তু আমরা তখনও নর্মালি ছিলাম, কিন্তু তার কিছুদিনের মধ্যেই জাস্ট আমার পায়ে, আমার দুই পায়ে কালো ডোরাকাটা একটা ভয়ঙ্কর দাগের মতো কিছু একটা দেখা।
আপনি বলছিলেন যে পায়ের দাগটা মিলে গেছে, কিন্তু আপনার পিঠে এখন একা লাগছে, সেই দাগটা কিরকম?
সেই দাগটা পায়ে যে দাগগুলো ছিল কালো ডোরাকাটা, সেই দাগটা মিলে যাওয়ার 7 দিন পরে মানে আমার পিঠে ওই দাগটা দেখা যায়, মানে সেম দাগ,
একদম সেই ডোরাকাটা দাগটা। এবং সেটা আপনার
মানে আমার সেই এখনো ওই দাগটাই আছে। কিন্তু
আমরা কিন্তু ভূতে ফেমে প্রথম না এই প্রথম না হলেও মোটামুটি যে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম এরকম কাউকে আমরা পাইনি। সো আজকের এই আকর্ষণ একটা আকর্ষণ ছিল যে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম একজনকে আমরা পেয়েছি। একদম সরাসরি তার কাছ থেকে শুনে নিন যে কি কি ধরনের ঘটনা ঘটে। আচ্ছা, ডোরাকার রাগটা কি সাপের মতো একটা ডোরাকার দাগ, রাইট?
হ্যাঁ, সাপের মতো স্পাইরাল ছিল, আবার স্ট্রেটও ছিল, মানে একটা দাগ ঠিক না, মানে অনেকগুলো ছিল,
অনেকগুলো দাগ।
সাপোজ আমার একটা শাড়িতে একরকমের স্পাইরাল একটা আছে, আরেকটা স্ট্রেট, মানে বিভিন্ন সাইজের দাগগুলো ছিল। তো আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমার আমার ওইখান থেকে রক্ত বের হতো, আমার আমার বাবা মা
ওই দাগগুলো থেকেই,
হ্যাঁ ওই দাগগুলো থেকে রক্ত বের হতো, ওগুলো ফেটে রক্ত বের হতো। তো আমার পরিবারের ওইখানে আমার বাবা কখনো এগুলো বিশ্বাস করেন না, মানে এইসব প্যারানর্মাল এইসব বিষয়গুলো বিশ্বাস করেন না, উনি বিলিভ করেন না, উনি সবকিছু কি মানে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে চান। তো উনি বললেন যে এটা সাধারণ চর্মরোগ, তো এটা আমরা ভালো ডক্টরের কাছে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাব,
ঠিক হয়ে যাবে।
তো তখন আমাকে নিয়ে যাওয়া হয় রাজশাহীতে একটা হসপিটালে বড় ডাক্তারের কাছে দেখানোর জন্য। তো ডক্টর মানে ওই ডক্টর মানে ডক্টরের কথাটাই হলো অন্যরকম। ডক্টর যে কথাটা বলেন যে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই, মানে উনি এক কথায় বলে দিলেন যে এই রোগের কোনো ট্রিটমেন্ট এখনো পর্যন্ত পৃথিবীতে নেই, মানে এই রোগের কোনো ট্রিটমেন্ট আমি দিতে পারবো না, আর কোনো ডাক্তারের পক্ষেও দেওয়া সম্ভব না। তা আমার বাবা বিশ্বাস করলেন না, এটা তো একটা নর্মাল একটা চর্মরোগ, এটা তো চিকিৎসা থাকবেই, উনি কোন হিসাবে এই কথাটা বলেন? তো এই কথাটা বলার পরে আমরা অন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু এই কথা মানে ওই ডক্টরটা কোন হিসাবে বলেন মানে এটা তো উনার বলার অধিকার নাই যে পৃথিবীতে চিকিৎসা নেই। উনি কিভাবে জানলেন যে পৃথিবীতে চিকিৎসা নেই? উনার কাছে হয়তো নেই, অন্য
মানে ডাক্তার বাবার কথা।
হ্যাঁ,
আচ্ছা তারপরে যাই।
তারপরে তারপরে সাত দিন পরে, জাস্ট সাত দিন পরে ওই ডক্টরটা নিখোঁজ হয়ে যায়, ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না রাজশাহী শহরে। উনি খুব নাম করা ডাক্তার, মানে চর্মরোগের স্পেশালিস্ট।
আমরা নাম শুনতে চাচ্ছি না, আমরা মানে আপনি খুঁজে পাননি।
তারপরে উনাকে আর খুঁজে পাওয়া যায়নি, উনি উধাও হয়ে যায়। পরে জানা যায় যে উনি আসলে মানুষ ছিলেন না, উনি আসলে জিন ছিলেন। তো তারপরে জাস্ট আমার বয়স যখন আট বছর পূর্ণ হলো, তারপরে এই ঘটনা, আমার পা থেকে আমার পায়ে যে দাগটা হলো,
মানে যে উনি যে উধাও হয়ে গেছে এটাকে সবাই জানতেন ওই এলাকায়?
ওই এলাকায় মানে ওই আমরাও পরে জানতে পারি, আমরা
ইনস্ট্যান্টলি জানতে পারি
যে পরবর্তীতে জানা যায় যে ওই ডাক্তারকে আর ওই হসপিটালে পাওয়া যাচ্ছে না, বা উনার বাসাতেও আর নেই, উনি একবার একেবারেই নেই।
সেটা অন্য প্রসঙ্গ, হয়তো ট্রান্সফার হতে পারেন, সেটা অন্য ব্যাপার আছে। তারপরে শুনি আপনার সাথে কি ঘটনা ঘটছে সেগুলো আমরা শুনি।
তারপরে মানে তারপরে আমি এভাবে চলতেছিল, আমার কোনো ট্রিটমেন্ট নাই, বিভিন্ন ডাক্তারের কাছে দেখাই, ঢাকাতেও আসি, বিভিন্ন ডাক্তারের কাছে দেখাই, কিন্তু সবাই ওইটার ব্যাখ্যাটা দিতে পারেনি আর, মানে কি রোগ এটা, কোন ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়া, বা অন্যান্য কোনো সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারেনি। তো আমার বাবা সিদ্ধান্ত নেয় বিদেশে যাবেন, বিদেশে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে যাওয়া হবে, যেহেতু আমার ওটা থেকে রেগুলার রক্ত বের হতো, আমি খুব কষ্ট পেতাম, মানে আমার জীবনে অনেক মানে বড় কষ্ট পেয়েছে আমার হার্ট, এত কষ্ট আমি কখনো পাইনি। তো এভাবে চলছিল, আমি কিছু করার নাই, যেহেতু আমার ওটার কোনো চিকিৎসা হচ্ছে না, আমি আপাতত ওইভাবে ছিলাম। কিন্তু দেন আমার বয়স যখন মানে সাপোজ আমার 17 বছর পূর্ণ হতে সাত দিন বাকি, তখন আমার ওইভাবে হিসাব ছিল না। ওই সময়টাতে আমার মামা আসেন, মামা দীর্ঘদিন মানে পড়াশোনার কাজে ব্যস্ত ছিলেন, মামা মানে ঢাকাতেই থাকতেন, মামা কখনো মানে আমাদের ওইখানে ওই এলাকাতে যাইতেন না আরকি। তো অনেকদিন পরে মামা যায়, মামা যাওয়ার পরে মানে আমার আমি যখন গোসল করতে যাব, তো গোসল করতে যাওয়ার সময় পিঠের দাগটা দেখতে পায় আরকি। তো দেখতে পায় মামা একটা ইয়ে করেন যে এটা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের। তারপরে মামা মামার বিষয়টা বলে নেওয়া ভালো, যে মামা আসলে মামার রাশিগত কিছু ব্যাপার আছে, মামার রাশিটা আসলে পিওর তুলা রাশি। মানে রাসেল ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি যে রাশি সম্পর্কে আমাদের যে কনসেপ্ট,
আমরা রাশি নিয়ে এখন কিছু শুনবো না, আমরা আপনার ঘটনা শুনবো, অনেকেই অনেক কিছু জানেন।
আচ্ছা ঠিক আছে,
হ্যাঁ আমরা সেটা শুনবো না এখন। হ্যাঁ,
তো মামা বুঝতে পারেন যে কিছু একটা আছে এখানে, সমস্যা আছে। তো মামা সরাসরি আমাকে বলেননি, আমার মাকে বলেন, মাকে কাছে ডেকে বলেন যে এরকম, তো ওর তো আসলে ভিকটিম, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওকে। তো আমার মা বিশ্বাস করে না, বলে
আমি একটা জিনিস খালি এখানে বলি যে আপনার মামু এখানে আজকে উপস্থিত আছেন, এবং তিনি যেটা তার যে ব্যাপারটা সেটা হচ্ছে তিনি আমাকে কথা হচ্ছিল এবং তিনি বলছেন তিনি বেশ কিছু আমল করতেন, এবং এই আমলের কারণে আগে থেকে অনেক খবর পেয়ে যেতেন তিনি, গেস করতে পারতেন বেসিক্যালি, এবং যেই মানুষটা সুস্থ স্বাভাবিক মানুষ সে মারা যাচ্ছে, এরকম টাইপের জিনিসগুলো তিনি আমাকে তাই বলেছেন যে তিনি গেস করেই প্রথমে বলেছেন তার মনে হয়েছে যে এটা হয়তো ব্ল্যাক ম্যাজিক এর ব্যাপারটা। তারপরে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে আসলে ব্ল্যাক ম্যাজিক কিভাবে পাওয়া গেল?
তারপরে মামার কাছে আসলে কোন মানে স্পিরিট আছে কিনা, মানে ওইভাবে মামাকে ওইভাবে বলেনি, তবে সম্ভবত আছে,
সেটা অন্য গল্প। আমি শুনতে চাচ্ছি আপনি তারপরে কিভাবে।
তো মামা ওইদিন একটা সিদ্ধান্ত নেয়, মানে মামা গোপনে একটা কবিরাজ বা ওই এলাকার আমাদের এলাকাটা রাজশাহীর কোন একটা গ্রামে, আমি গ্রামটার নামও স্পেসিফিক ভাবে বলে দিতে পারি, কেউ যদি সত্যতা বিষয়ে চ্যালেঞ্জ করেন তো আমি বুঝাচ্ছি, ওটা রাজশাহীর গাওপাড়া নামে একটা গ্রাম। তো সেই গ্রামের ঘটনা। তো মামা ওই বাইরের কোন কবিরাজের কাছ থেকে ইয়ে নেয় আসলে, যে আসলে কি বিষয়টা কি, ডিটেলস বলার পরে ওই কবিরাজটা ধরতে পারেন বিষয়টা, যে একে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ওই কবিরাজ মামাকে একটা টিপস দেয় যে তুমি এইগুলা করবা, তো মামা সেই অনুযায়ী কাজগুলো করে পরবর্তীতে। তো আমাদের বাড়িতে আসে, বাড়িতে আসার পরে মামা কিছু আগরবাতি আর মোমবাতি কিনে আনে, আরও কিছু জিনিসপত্র কিনে আনে, সুগন্ধি। তো জিনিসগুলো কিনে আনার পরে মামা একটা রুম, মানে আমাদের বাসার একটা রুম আসলে ভালো করে পরিষ্কার করেনি, পরিষ্কার করে মামা ওইখানে ধ্যানে বসেন। মামার ধ্যানের কথা তো আগেই বললাম, মামা ধ্যানে বসলে আসলে ওই জিনিসগুলো আসলে নোটিস করতে পারে না আসলে কি সমস্যাটা। তো ধ্যানে বসার পরে, মানে ধ্যানে বসলেন, রাত দশটার দিকে ধ্যানে বসছিলেন, তো দরজা লাগায় ধ্যানে বসছিলেন। পরের দিন সকালে আমি আর আমার আম্মু আমরা দরজা নক করলাম, দরজা দেখি দরজা ওপেন, কিন্তু মামা নেই ভিতরে। মামা কোথায় গেছে, মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই দিনটা ছিল হলো শুক্রবার, জুমার দিন, তো মামাকে খুঁজে আমরা পাই না। পরে মামাকে একবারে পাওয়া যায় জুমার নামাজের পরে। জুমার নামাজের পরে মামা আসেন, নামাজ পড়ে মাথায় টুপি ছিল, মামা টুপি থাকা অবস্থায় পিঠে একটা টুপলির একটা ব্যাগ আর কি, কেমন বলবো আমি, ওই টুপলির মতো একটা
ছোট পুটলি
টাইপের কালো ব্যাগের, তো ওই ব্যাগটা সহ মামা আসেন। মামা সে ওইটার ভিতর থেকে আমাকে যে শেকড়টা খাওয়ানো হয়েছিল সেই শেকড়, তারপরে আমার যে শার্টটা হারিয়ে গেছিল সেই শার্ট, এইগুলা সব, মানে
আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে জিনিসগুলোতে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেগুলো সবসময় দুটো থাকে, একটা হচ্ছে আপনাকে দেওয়া হয়েছিল এবং আরেকটা ছিল।
আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম। তো মামা ওই দুটো জিনিস বের করার পরে আমার মাকে তখন ঘটনাটা পুরোটা বলে, যে এই যে পায়ে কালো দাগ, তারপরে
শার্টগুলো
হারিয়ে গিয়েছিল, এই ঘটনাগুলো যখন বলে তখন আমার মায়ের মনে হয় যে আসলেই তো তাই, কিন্তু মামার তো জানার কোন প্রশ্নই আসে না, মামা কিভাবে জানে। তখন ওই মামা তখন ওগুলো বলেন যে ওটা আগুন দিয়ে পুড়িয়ে দাও। তো আমরা ভালোভাবে আগুন দিয়ে পুড়াই দিলাম, একবারে ছাই করে দিলাম। তো ওই মানে ওই ঘটনার পরে মানে ইনস্ট্যান্ট আমি যে এত আনন্দ পাইছি, মানে আমার খুব ভালো লাগছে আর কি, মানে আমার মানে মানসিকভাবে শারীরিকভাবে আমি এতটা প্রশান্তি পাই। তারপরে আস্তে আস্তে আমি সুস্থতার দিকে যাচ্ছি আর কি, এখন আমি পুরোপুরি কমপ্লিট হইনি, তবে ওই কালো যে ক্র্যাশ গুলো ছিল ওগুলো উঠে গেছে, তো এখন ওই ডিবির মতো হয়ে আছে ওইগুলো,
আর ব্লাড মানে ব্লিডিং হয়
না, আর ব্লিডিং হচ্ছে না এখন, মানে অলৌকিক ভাবে সব ঠিক হয়ে গেছে, মানে ওই ধরতে পারার পরে, ওটা যখন পুড়িয়ে দেওয়া হয় তারপর থেকে ওটা ঠিক হয়ে যায়।
আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার ঘটনা। আমি বলেছিলাম শুরুতেই যে রাত যত বেশি হবে তত ঘটনা ভয়াবহ বাড়বে,
ধন্যবাদ,
এবং তাই হচ্ছে, এবং আপনারা যারা সঙ্গে রয়েছেন তারা মনে হয় সেটা উপলব্ধি করতে পারছেন। যাই হোক, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠিয়ে যান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm, এবং যারা আমাদেরকে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাদেরকে বলি www.facebook.com/radiofurti। আমরা ছোট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন অতিথি নিয়ে, সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। কয়েকটা বেশ মজার SMS রয়েছে, সেই SMS গুলো পড়ব ইনশাল্লাহ, সো আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে এই মুহূর্তে ভূত এফ এম এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা জানেন যে ভূত এফ এম এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আর সেই বহুদূর যাবার প্রত্যাশা নিয়ে আমরা আসলেই স্টুডিওর বাইরেও শো করার প্ল্যান করেছি, এবং সেটা আশা করছি আমরা রমজানের আগেই হয়ে যাবে। রমজান মাসেরও খুব বেশি দেরি নেই, এরপরে তো সবে বরাত, তারপরে একটা উইক আমরা পাবো রমজানের আগে। সো আশা করছি সেরকম একটা কিছু চিন্তা ভাবনা আমাদের রয়েছে। সুতরাং বেশি বেশি করে আপনারা অপশন পাঠান, এবং অপশন পাঠানোর মাত্রই আমাদের মাসুম সেখানে চলে যাবেন রেগি করতে, এবং দেখবেন যে কি অবস্থা, তারপর আমরা সেখানে পৌঁছে যাব। সো বুঝতেই পারছেন যে এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই কারণেই আজকে আমরা ভূত এফ এম কয়েকদিন ধরে আমরা অনবরত মিটিং করছি, এবং এই ব্যাপার নিয়ে কথা বলতে আমরা আজকে বাবু ভাইকেও ডেকেছিলাম, এবং তিনিও হয়তো আমাদের সঙ্গে যাবেন। তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলার একটা পর্যায়ে মনে হলো যে হ্যাঁ, তার কাছে যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনা তিনি শেয়ার করতে পারেন। এবং তার কাছে চমৎকার একটা ঘটনা আছে, সেই ঘটনা আবার শুনবো, তবে তারা কিছু এস এম এস পড়ব। রায়হান আমাকে লিখেছেন, ভাইয়া আমার বাড়ি আগলছড়ি, না আগুল, আচ্ছা আগুল ঝাড়াই, আচ্ছা তিনি বলছেন যে ঘটনাটা আমি জানি। ওকে, তো একটু আগে আমরা যে বরিশালের ঘটনাটা বলছিলাম, যেটা আমি পড়ে শোনালাম, সেই ঘটনাটা তিনি জানেন, সেটাই তিনি বললেন। এবং যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে এই ঘটনাটা ওই এলাকার সবাই জানে। মোহাম্মদ সানমুন লিখেছেন আমাদেরকে, রাসেল ভাই আমি, আমার কিছু ঘটনা ছিল, এগুলো শেয়ার করতে চাই। তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন, ভাই এইভাবে হবে না, আসলে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে আপনার ঘটনা অবশ্যই পাঠাতে হবে, এবং সেই ঘটনাগুলো আমাদের যে ভূত এফ এম টিম রয়েছে সেই টিমের টিম শুধুমাত্র যদি সেই ঘটনাটা সিলেক্ট করে তাহলে আপনি এখানে আসার সুযোগ পাবেন, বা আপনি আপনার, আমি আপনার ঘটনাটা পড়ে শোনাব। অ্যানি এবং মনি আমাদের লিখেছেন থার্ড স্টোরি, যেটা আমি পড়েছি আর কি, এটাও খুব থ্রিলিং ছিল। আমাদেরকে প্লাবন ময়মনসিং থেকে এসএমএস করেছেন, আমাদেরকে এমডি রনি এসএমএস করেছেন, পরাগ নেত্রকোনা থেকে এসএমএস করেছেন, সুজন আমাদের এসএমএস করেছেন, আমির শাহিন ভূঁইয়া, এছাড়া রতন ঢাকা বংশাল থেকে আমাদের এসএমএস করেছেন, নাবিল আমাদেরকে এসএমএস করেছেন, এবং আমাদের এসএমএস করেছেন কবির জিনজিরা থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন সানি বরিশাল থেকে, মারজান আমাদের এসএমএস করেছেন, ভয় পেতে ভালো লাগলো, ভালো লাগে, আই লাভ ভূত এফ এম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি মামুন লিখেছেন, মামুন মাহফুজ, এছাড়াও খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে কাব্য, এছাড়াও নাফিজ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে কমেন্ট পাঠাচ্ছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে দারুণ ভয়ের পিক লিখেছেন মারিয়া ইসলাম রাফা, আমাদেরকে নিসা লিখেছেন এখানে যে ঘুম আসছে, চলবে, আরো দারুণ সব ঘটনা আছে, সেই ঘটনাগুলো শুনে তারপরে ঘুমাতে যাবেন প্লিজ। আমাদেরকে এছাড়াও লিখেছেন সাদিয়া জান্নাত নেহা, লিখেছেন আমি শুনবো। তপুকে দাস লিখেছেন খুব ভয়ঙ্কর পিকচার। আমাদেরকে এমডি ইমরান লিখেছেন কখন শুরু হবে ভূত এফ এম, আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন, আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে যারা লিখেছেন, পাগলু রয়, টিটু অধিকারী, এছাড়াও ফয়সাল ফরদিন সহ আরো অনেকে। তো আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন না ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি আমাদেরকে ফেসবুকে ঠিক এইভাবে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti, ইমেল পাঠানোর অ্যাড্রেস তো আপনারা জানেন, তারপর আরেকবার জানিয়ে দিই ভূত এফ এম @radiofurti.fm। চলে যাবো আমাদের বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শুনতে। বাবাই চলেই আমরা, এবং শুরুতে জানতে চাই যে এই ঘটনাটা কোথায় ঘটেছিল, বা আপনার নিজের কিনা, বা
রাসেল ভাই ঘটনাটা আমার নিজের না, এটা ইন্ডিয়া থেকে পাঠিয়েছে বা বলেছে আপনাকে। ওনার নাম হচ্ছে অরিন্দম পল, ওনার ডাক নাম হচ্ছে রানা। আজকে ওনার কাছ থেকে কাহিনীটা শুনলাম, বেসিক্যালি ভূত এফ এম আসার আগেই। তো কাহিনীটা হচ্ছে ওনার দাদার এক বন্ধুর কাহিনী। ওনার দাদার বন্ধু যিনি ছিলেন তার আপনার আপনার রেন্টেকারের বিজনেস ছিল আর কি। তো উনি আপনার গাড়ি ভাড়া দিতেন আর কি। তো যেটা হয়, ওনার নাম সম্ভবত ছিলেন সৌরভ, উনি গাড়ি নিয়ে জলপাইগুড়িতে যান আর কি, একটা ট্রিপ নিয়ে। তো সেটা আপনার দিনের বেলা, তো ভর দুপুরে উনি ওখানে পৌঁছান। তো পৌঁছে উনি ওখানে মানে আপনার মানে ওনার যেই যে হোটেল উনি খাওয়া দাওয়া করেন সেখানে যায়, ওটা হচ্ছে ওনার আপনার অ্যাকচুয়ালি ফিক্সড একটা হোটেল। তো ওখানে যে উনি খাওয়া দাওয়া করছেন, তো এক পর্যায়ে হোটেলের ভেতর থেকে একজন ওনাকে রিকোয়েস্ট করলো, মালিক পর্যায়ে একজন যিনি ওনার পরিচিত, পুরো পরিচিত, যে ভাই আপনি তো দাদা আপনি তো যাচ্ছেন ট্রিপ নিয়ে চলে যাবেন, তো আপনি আমার একটু উপকার করেন। তো বলছে কি উপকার? তো তো বলছে যে এখানে আর কি আমার একটা লাশ আছে আর কি, লাশটা হাসপাতালে আছে, এটা তার বাড়িতে পৌঁছে দেওয়া দরকার, তো একটু কষ্ট করে আপনি যদি নিয়ে যান আপনার তো পথেই পড়বে। তো উনি বলছে যে না আমি দেখেন দাদা আমি রেন্টেকারে ড্রাইভ করি বা কাস্টমার পিক আপ করি বা প্যাসেঞ্জার, বাট আমি লাশ ক্যারি করি না, আমার একটা লাশ বহন করা গাড়িও না। তো তারপর ওনাকে মানে অনেক রিকোয়েস্ট করে আর কি হোটেলের মালিক, আর শেষ পর্যন্ত ওনাকে মানে এক দ্বিগুণ তিন গুণ বলে শেষ পর্যন্ত পাঁচ গুণ আপনাকে টাকা দিতে চায় লাশটা ক্যারি করার জন্য। তো যখন পাঁচ গুণ দিতে চায় তখন উনি এটাতে বেশি হয়ে যায় আর কি, যে বলে যে পাঁচ গুণ মানে আমার পাঁচ ঋণের ইনকাম একদিনে চলে আসতেছে। তো সে রাজি হয়, সে বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব। তো বলে যে ঠিক আছে আপনি দুপুরের পরে আপনি একটা হাসপাতাল অমুক হাসপাতাল ওখানে যান। উনি জিজ্ঞেস করেছিল হোটেলের মালিককে যে আপনি কি আমার সাথে যাবেন, বলতেছে না দেখেন আমি যেতে পারবো না, আমি কাজে অনেক ব্যস্ত, আমি বলে দিব যেখানে লাশটা ডেলিভার করবেন ওদের বাড়িতে বলে রাখবো, ওরা পিক আপ করে নিয়ে যাবে লাশটা আপনার কাছ থেকে, সমস্যা হবে না, আপনি জাস্ট হাসপাতাল থেকে পিক আপ করে নিয়ে যান, আপনাকে আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি ওখানে যেয়ে ডেলিভারি দিবেন। তো উনি রাজি হয়ে যায়, তো রাজি হয়ে উনি দুপুরের পরে ঠিক ওই হাসপাতালের সামনে যায়। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে লাশটা বের করে এনে দিয়েছে, ওনাকে কাপড় দিয়ে পেঁচানো, সেটা দড়ি দিয়ে বাঁধা, এসে ওনাকে দিচ্ছে। তো উনি গাড়িতে কোথায় নেবেন, পেছনের সিটে তো আর লাশ রাখা যাচ্ছে না, উনি যেটা করে ওনার অ্যাম্বাসেডর গাড়ি ছিল বেশ বড় আপনার পেছনের ট্রাঙ্ক, ওইটাতে উনি লাশটা নেয়। তো নিয়ে উনি এক রওনা দেয়, গাড়ি নিয়ে রওনা দেয়, গাড়ি নিয়ে কিছুক্ষণ যাচ্ছে, উনি দেখে যে হঠাৎ খটখট করে শব্দ হচ্ছে পেছনে, বলে খটখট করে শব্দ হচ্ছে কেন, আমি তো ট্রাঙ্ক বন্ধ করছি কি ব্যাপার। তো উনি গাড়িটা থামায়, ব্রেক করে থামায় যে উনি যেটা করে দেখে ট্রাঙ্কটা খোলা, উনি দেখে অবাক হয় যে ট্রাঙ্ক তো খোলা থাকার কথা,
লক করা ছিল,
উনি নিজেই লক করেছেন। তো উনি করে কি ট্রাঙ্কটা আবার বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে উনি গাড়িতে বসেন, বসে আবার রওনা দেন আর কি। তো একটু যখন যাচ্ছেন উনি, তখন ওনার মধ্যে একটা মানে বাজে ফিল হয় যে খারাপ লাগতে থাকে যে গাড়িতে লাশ নিয়েছি কেমন দিন লাগতেছে, এটা নেই না। তো ওনার কাছে ধূপকাঠি ছিল, তখন উনি দুটো ধূপকাঠি বের করে ওটা জ্বালায় আর কি ওখানে। তো ধূপকাঠিটা ইজ কাইন্ড অফ লাইক আমরা যে আগরবাতি ইউজ করি, কাইন্ড অফ লাইক দ্যাট, হ্যাঁ ওরকম আর কি। তো চালাচ্ছে এবং ওনার গাড়িতে ওনার যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উনি যা যা রাখেন সেগুলো রাখে, অনেকে দেখা যাচ্ছে যে ধর্মীয় কোনো ছবি বা মূর্তি এরকম রাখে, আবার অনেকে যারা মুসলমান তারা অনেক সময় দেখা যাচ্ছে দোয়া দুরুদ রাখে। তো উনি ওই ওনার সেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মূর্তি ওখানে রেখেছিলেন আর কি, ওনার গণেশের ছবি বা সামথিং। যাক উনি যাচ্ছেন, একটু পরে যাওয়ার পরে উনি দেখেন যে বাস রাস্তার সামনে একটা ছেলে দাঁড়ায় আছে, টিনেজ একটা ছেলে, সে একটা নেভি ব্লু প্যান্ট আর শার্ট পরা, পরে গাড়ির সামনে হাত দিয়ে দেখাচ্ছে। তো উনি গাড়িটা দেখে উনি ব্রেক করেন, ব্রেক করে থামায় উনি জানলা খুলে বলে কি ব্যাপার। ছেলেটা বলে যে দাদা আমি তো বাসার থেকে ঘুরি উড়াতে উড়াতে বা কাজ খেলতে খেলতে অনেক দূরে চলে এসছি, আমি মানে বেশ খানিকটা দূরে চলে আসছি, দুই তিন মাইল, আপনি আমাকে নামায় দেন সামনে। তো ড্রাইভার উনি যে গাড়ি চালাচ্ছিল উনি বলে যে না দেখো আমি নামাতে পারবো না, তুমি তোমার মতো চলে যাও, তুমি কিভাবে এসছো যেভাবে এসছো সেভাবে চলে যাও, তখন আমি দিতে পারবো না। তো ওই ছেলেটা অনেক কাকুতি মিনতি করে ওনার কাছে একটু নামিয়ে দেন। তো উনি বলে মানে একসময় উনি এটা তো ওনার কথায় কনভিন্সড হয়ে যায় ছেলেটার কথায়। তো উনি বলে আচ্ছা বসো গাড়িতে। তো বসতে বলে উনি সামনে সিটে, ছেলেটা সামনে সিটে বসতে চায়, উনি বলে না এখানে না তুমি পেছনের সিটে বসো। তো ছেলেটা পেছনের সিটে উঠে বসে, তো বসার পর উনি আবার গাড়ি স্টার্ট দেয়, স্টার্ট দিয়ে চলছে। তো যখন চলছে গাড়িতে দেখে যে ছেলেটা ওনার দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে, মানে সামনে ডানে বামে কিছু দেখছে না, সরাসরি রিয়ার ভিউ মিররে ওনাকে দেখছে আর কি। তো উনি বারবার চোখ রিয়ার ভিউ মিরর নিচ্ছে আর দেখছে ওই ছেলেটার সাথে ওনার মানে আই কন্ট্যাক্ট হচ্ছে। তো উনি এক পর্যায়ে বলে তুমি আমার দিকে তাকা আসো কেন, এইভাবে তুমি দেখবা তোমার মতো ডানে বামে তাকাও সামনে তাকাও, তুমি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকো না। ছেলেটা কোনো উত্তর দেয় না ওনাকে। তো উনি বেশ ই ফিল করে, মানে হেজিটেট ফিল করে, এবং ওনার ভেতরে সিক্স সেন্সে কিছু একটা মানে সামথিং রং মনে হতে থাকে। উনি যেটা করে এক পর্যায়ে উনি আরো দুটো ধূপকাঠি ওখানে জ্বালায়। তো যখন ধূপকাঠি জ্বালাচ্ছে তখন ছেলেটা ওনাকে বলে এটা জ্বালাবেন না, জ্বালাচ্ছেন কেন? তো বলে তোমার সমস্যা কি, ধূপকাঠি জ্বালাচ্ছে তো বাড়িতে তা জ্বালায় সব সন্ধ্যার সময় জ্বালায় মানুষ গ্রামে থাকে, তুমি গ্রামের ছেলে তো সমস্যা কি? ছেলেটা মানে অনেক অস্বস্তি করতে থাকে, একসময় দেখা যায় খুব চটফট টাইপের করছে। তো উনি ধূপকাঠি জ্বালিয়ে ফেলে আর কি, জ্বালিয়ে লাগায়। তো কিছু তো যাচ্ছে, যেতে হঠাৎ করে উনি রিয়ার ভিউ মিররে দেখে পিছনের সিটে ছেলেটা নেই, মানে দ্যাট বয় ইজ নট দেয়ার, সে মানে অ্যাকচুয়ালি মানে ডিসঅ্যাপিয়ার্ড। তো এটা তো উনি বেশ ই হয়ে যায় আর কি ব্যাপার, পিছনের ছেলেটা বসা ছিল নাই। তো উনি গাড়িটা সামনে তাকায়, একটু সামনে যাওয়ার পর দেখো ছেলেটা রাস্তায় দাঁড়ায় আছে। তো উনি গাড়িটা ব্রেক করে তাকায়, দেখে ছেলেটা ওনাকে বলতেছে ওই পাশ থেকে যে তোর ইসে তোর গলার লকেটটার জন্য আজকে তুই বেঁচে গেলি, তোরে আমি আজকে শেষ করে ফেলতাম। তো উনি এটাতে বেশ মানে স্পুকড হয়ে যায়, কি ব্যাপার ছেলে শেষ করে ফেলতে, এবং ছেলেটার তখন চাহনি টাহনি ডিফারেন্ট। তো উনি তাড়াতাড়ি কি বলে কোনো কথা না বলে ছেলেটাকে ক্রস করে শুনে গাড়ি টান দেয় এবং ওনার কাছে বেশ ভয় লাগতে থাকে ডিফারেন্ট টাইপস এর। তো যেটা হয় উনি গাড়ি নিয়ে যায় এবং ওই গ্রামটা খুঁজে বের করে, একজনকে জিজ্ঞেস করে যে এই গ্রামটা কোথায় যে লাশটা ড্রপ করার কথা। তো মানুষটা বলে যে অমুক জায়গায়। উনি গ্রামে যায়, খুঁজে বের করে, বের করে ওই লাশটা উনি নামায়, নামায় হ্যান্ড ওভার করে ওদের কাছে। তো ব্যাপার হচ্ছে যখন লাশটা হ্যান্ড ওভার করে তখন উনি মানে এক পর্যায়ে দেখতে পায়, ওনার সামনে মনে হয় লাশটা একটু খোলে, তো উনি দেখতে পায় যে এই লাশটাই হচ্ছে ওই ছেলেটার, এবং চেহারাটা চেনা যাচ্ছে অনেকটা, কিন্তু উনি বুঝে ফেলে কারণ ছেলেটার মানে মারা নাকি গিয়েছিল, পরে খবর শুনে যে আজ থেকে মানে ওদিন থেকে 10-15 দিন আগে মারা গেছে,
অনেক পুরনো লাশ,
অনেক পুরনো লাশ, এবং মানে ওটা ওই মর্গে ছিল সেখান থেকে এসেছে। তো উনি খুবই ভয় পায়। তো পরবর্তীতে উনি এক পুরোহিতের সাথে কথা বলে যে এই ব্যাপারটা নিয়ে। তো পুরোহিত ওনাকে বলে দেখো তুমি বেঁচে গেছো, তুমি খুব সমস্যায় পড়তা, ওটার মধ্যে খারাপ কিছু ছিল, কোন রকমের বাজে জিনিস ছিল ওটার সাথে। এই হচ্ছে একটা ঘটনা রাসুল ভাই।
ওকে, আমরা পরবর্তীতে আবার আপনার কাছে আসবো, আমরা পরে আমাদের আরো একজন অতিথি আছে তার কাছে একটা ঘটনা শুনি, এবং মাঝখানে কিছুটা সময় আমরা কিছু SMS পড়ে ফেলি। এবং আমি দেখতে পাচ্ছি আমাকে অলরেডি SMS করেছেন, দেখতে পাচ্ছি সুমন খুলনা থেকে, আলামিন আমাদের SMS করেছেন, দিয়া রাজশাহী থেকে SMS করেছেন, আই লাভ ভূত FM MD রাসেল হোসেন লিখেছেন আমার SMS পড়ো না কেন, আমাদেরকে চুন্নু লিখেছেন বেশ ভালো, আমাদেরকে সৌরভ খুলনা থেকে লিখেছেন আমার SMS কেন কোনোদিন পড়া হয় না কেন, মেঘলা বাবু লিখেছেন বাহুয়ার স্টোরিটা দারুণ আমাদেরকে, এছাড়াও লিখেছেন ফুর্তি, আচ্ছা নামটা পড়তে পারলাম না, অভি রয় আমাদের SMS করেছেন আজকে প্রায় 2 মাস পর তিনি ভূত FM শুনছেন আর ভয় পেয়ে জমে গেলাম, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে সুজন লিখেছেন হরর মুভি দেখে আর তারপরে পড়তে পারলাম না, সাব্বির আমাদের SMS করেছেন কেমন আছেন, এছাড়াও আমাদেরকে প্রিয়াঙ্কা লিখেছেন সিলেট থেকে যে ইটস হট, আমাদেরকে মিল্টন লিখেছেন নরসিংদী দাসপাড়া থেকে যে হাওয়ার ইউ রাসেল ভাই আজকে ঘটনাগুলো মারাত্মক লাগছে, মাসুম ভাইকেও থ্যাংকস জানিয়েছেন পুরো জিনিসটা, আচ্ছা মাসুম ভাইকে বলেন মিউজিক ব্যাকগ্রাউন্ডটা মারাত্মক করে দিতে, ওকে হি ইজ ডুইং দ্যাট, এবং আমি আশা করছি যে আরো জমজমাট হবে ইনশাল্লাহ। সোমা আমাদেরকে লিখেছেন যে ভয় পাচ্ছি, আমাদেরকে পল্লব লিখেছেন, এছাড়াও আহনাফ আমাদের লিখেছেন যে কালকে এক্সাম তাও ভূত FM শুনছি, এটা ঠিক না অবশ্যই, তানজিম খুলনা থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে জিয়ন এবং ফারা, SMS করেছেন দীপ্ত, এছাড়া আমাদের SMS করেছেন অন্তর ঢাকা থেকে, এবং বাবুভাই স্টোরিটা তার কাছে ভালো লেগেছে, সজীব আমাদের ওয়ারি থেকে SMS করেছেন স্টোরিটা নাইস ভয় লেগেছে তার কাছে, কাজীপাড়া থেকে ফারহান লিখেছেন বাবুভাই গলায় কি লকেট ছিল, আচ্ছা গলায় মনে হয় নিশ্চয় কোন ধর্মীয় কোন ব্যাপার ছিল আর কি, গণেশের লকেট ছিল, ওকে ওকে। আমাদেরকে এছাড়াও নীল সাগর SMS করেছেন গাজীপুর থেকে, এছাড়া আমাদেরকে রতন পল SMS করেছেন, SMS করেছেন আরো অনেকেই, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ফেসবুকের কমেন্টগুলো নিয়ে একটু পরে ফিরে আসবো, তার আগে আরো একটা ঘটনা শুনে আসি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন।
আমি বদরুজ্জামান বলছি, মিরপুর 6 নম্বর থেকে আসছি।
জি, আপনার ঘটনা শুনি।
আমার ঘটনা হল মার্চের 21 তারিখে।
আমি আপনার ঘটনার শুরুটা একটু প্রেক্ষাপটটা বলে দিই, তাহলে সবার বুঝতে শুরু হবে সুবিধা হবে, যে আপনার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতে একটা গাছ আছে, যে গাছটা নিয়ে অনেক ঘটনা শোনা যায় এবং সেখানে কিছু ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটা কি ঘটেছিল, তারপরে আপনি সেই ঘটনা ঘটার পরে সেই গাছের নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা বলছিলেন,
বলছিলেন
এবং সবাই মিলে সেখানে থাকেন, গাছের কি ঘটনা ঘটেছিল গাছের?
গাছের প্রথমে একটা পিচ্চিকে নিয়ে ঘটনা ঘটে, এটা হচ্ছে 21 তারিখে আমি যাই, আমি একা যাই ওখানে বেড়াইতে আমার আঙ্কেলের বাড়িতে, তো আঙ্কেলের ঘরের পেছনেই এবং মেন রোডের পাশে গাছটা, বট গাছ তো, অনেক পুরনো গাছ, তো এখানে আমি ছিলাম 7 দিনের মতো, তো 21 তারিখের মাথায় আর কি, 21 তারিখে তোমার বুধবার না বৃহস্পতিবার পরে, তো ওই দিন রাতে এশার নামাজের পরে, গ্রামের মানুষ তো তাড়াতাড়ি ঘুমায় যায়, তো 8টার দিকে আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি হতেছিলাম, এমন সময় এক পিচ্ছি অন্ধকার রাতের গাছের নিচ দিয়ে আসতেছিল, তো আসার সময় পিচ্ছিটা চিলাইতেছে যে আমার বাঁচান বাঁচান, কে যেন ধরছে আমাকে, তো পিচ্ছিটা প্রথমে আমাদের আঙ্কেলের বাড়িতেই আইসা পরে দরজার সামনে আইসা গেটের সামনে এসে ঠাস করে পড়ে যায়, তো আমি আবার দরজা খুললাম, দরজা খোলা পরে বলল যে আমি বললাম যে কি হয়েছে, বলে যে আমার কে যেন ধরছিল, আমার অনেক জোরে পিছন দিয়ে ধরছিল গাছের নিচ থেকে, তো আমি দৌড়ে আসছি, পরে আমি এবং আঙ্কেল সহ লাইট দিয়ে ওর বাসায় দিয়ে আসি। দিয়ে আসার পরে আঙ্কেলে বললাম যে মানে কাহিনীটা কি, এটা কি হলো? তো আঙ্কেল বললো যে এই গাছের মধ্যে অনেকদিন থেকে কিছু একটা আছে, তো এটা সবাইকে ক্ষতি করে না, অনেক সময় একা একা কারো পাইলে তখন চেষ্টা করে ক্ষতি করার। তো ওখানে হলো আমার জানা, এটা জানলাম যে কিছু একটা থাকে। তো আমি পরে চলে আসছি দুই দিন থেকে। তো পরের মাসে আবার আমরা বন্ধুরা মিলে যাই ওখানে একটা অনুষ্ঠানে যাই আর কি, আঙ্কেলের বাড়িতেই। তো যাবার আমরা গেছিলাম লঞ্চে, মোটরসাইকেল নিয়ে গেছিলাম লঞ্চে। তো সবাই টায়ার্ড ছিলাম মোটামুটি, সকালে নামছি ওখানে। নামার পরে আমরা বাড়িতে যাই, যাওয়ার পরে মোটামুটি সবাই রেস্টে আছি আর কি। রেস্টে থাকার পরে রাতে
আপনারা ওখান থেকে ঘটনাটা বলেন প্লিজ, মাঝখানে ঘটনাগুলোকে শুনতে চাই না আসলে। আপনারা ওখানে গেলেন এবং সেখানে গিয়ে আপনারা ওই ঘটনাটা সব বন্ধুদেরকে বললেন?
হ্যাঁ, ওইটা ওই যে সন্ধ্যার পরে, ওইটাও আপনার প্রায় নটার দিকে। তো গাছের নিচ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, অন্ধকার তো ভালোই লাগতেছিল। হাঁটাহাঁটি করার সময় গাছের নিচেই সবাই মিলে দাঁড়ায় আমি সেই ওই পিচির কাহিনীটা বললাম যে এই ঘটনা কিছুদিন আগে ঘটছিল, আমি জানি যেখানে কিছু একটা থাকে গাছের মধ্যে। তো ওরা এর মধ্যে এখানে ফারুক আছে, হোসেন এবং মুন্না নামে আরেকজন, চার তিনজন, আমি সহ চারজন। তো ওরা এটা শোনার সাথে সাথে উড়াই দিল আর কি, বলল যে এটা কিছু না, আমরাই তো বড় ভূত, আমাদের থেকে বড় আর কে আছে। এটা ফারুক বলছিল, আমাদের আমার সাথেই আছে এখানে। তো ফারুক বলছিল যে এটা ভূত পেতনি ভুয়া, আমি তো বড় ভূত, আমার থেকে বড় ভূত আর কে আছে। এর মধ্যে সবাই মোটামুটি শয়তানি করলাম গাছের নিচের দ্বারা, এমনকি আমি ওখানে মোবাইলে টর্চ দিয়ে লাইট মারছি গাছের আগার মধ্যে। তো মোটামুটি শয়তানি করার পরে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো, তো সবাই ঘুমাইছে উঠানে বাইরে আর কি। গরমের দিন ঘরের ভিতরে কেউ ঘুমাবে না, অনেক গরম। তো বাইরে ঘুমানোর সময় আমি আবার মশারি টানাইলাম, মশারি টানাইছি, এতে মশারি হালকা করে টানাইছি চেয়ারের, প্লাস্টিকের চেয়ারের মধ্যে। তো মোটামুটি ঘুমানোর জন্য সবাই শুয়ে পড়ছি, আমরা তো ঢাকাতে ঘুমাই অনেক দেরিতে, ওখানে ঘুমাইছি তখন বাজে 11:30 মতো। তো ঘুমানোর সাথে সাথে ঘুম চলে আসছে, প্রায় 10-15 মিনিট এর মধ্যে ঘুম চলে আসছে এবং সবার একসাথে। এটা কোনো সময় আমি দেখি না যে একসাথে কেউ ঘুমাইছি, আমরা অনেকে ঘুমাইছি একসাথে। তো একসাথেই সবার ঘুম চলে আসছে, ঘুম আসার পরে, চোখ লাগে আসার পরে এমন সময় দেখতেছি যে আমি তো ঘুমাইছিলাম মেইন গাছের কাছাকাছি আর কি, একসাথে আমি ঘুমাইছিলাম ডান দিকে গেটের কাছে এবং গাছের কাছে, আর ওরা ঘুমাইছিল বাম সাইডে। তো এর মধ্যে আমি আবার বলছিলাম যে আমার মাঝখানে দিয়ে আমি সাইডে ঘুমাবো না, তো ওরা বলছে যে না আমি এদিকেই থাকবো। ওরা আমার এই বাধ্য হয়ে শুইতেছে এদিকে। তো শোয়ার পরে ডান দিকে কাঁইতে হয়ে শুয়েছি, তো দেখতেছি যে গাছ দেখলেও ভয় লাগে রাতের বেলা, তো বাম দিকে কাঁইতে হয়ে শুইলাম। শোয়ার পরে 15 মিনিট পরে ঘুমানোর পরে এখন দেখতেছি যে আমার দাঁড়া করে ফেলাইছি মশারির ভিতরেই। আমি প্রথমে ছিলাম আমার উপরে ভর করছে ওই জিনিসটা, সেটা যেটাই হোক আর কি, আমি তো বলতে পারি না, এত খারাপ কিছু একটা। তো আমার ধরা পরে আমাকে দিয়েই ওই, আমার সাথে ছিল মুন্না এবং তার পাশে ছিল হোসেন, আর ফারুক ছিল ওই কর্নারে। তো আমার দুই হাত দিয়ে দুইজনের গলা ধরে ফেলছে এবং আমারে ওদের উপরে উঠাইছে, আর শরীরের উপরে সহ উঠানোর পরে দুজনেরই আমাকে দিয়ে মারতেছে। এর মধ্যে ওরা
আপনার ভেতরে কিছু একটা ভর করেছে।
হ্যাঁ, আমি নিজে উঠে ওদেরকে মারতেছি আর কি। তো ভর করছে, এর মধ্যে ওরা দুজন চোখ খুলছে। চোখ খোলার পরে মুন্না যে আমার সাথে ছিল, ও আমাকে বলতেছে কি ভাই আমারে মারো কেন? আমি কিন্তু কথা বলতেছি না, আমি কিছু জানি না, আমি যে মারতেছি আমি নিজেও জানি না। এর মধ্যে ও বললো যে কি আমারে মারতেছ কেন? আমি তো কোনো কথা বলিনি। আর পাশে ওই হোসেনে আবার ছিল, ও আবার দেখা বুঝতে পারছে যে কিছু একটা এখানে হইতেছে, এবং হোসেন দেখছে যে আমি দুইটা, আমি ওদেরকে ওদের উপরে উঠে মারতেছি এবং দাঁড়ায় আছি আরেকজন দুইটা। এর মধ্যে হোসেনে আবার বুঝতে পারার পরে উত্তর দক্ষিণ হয়ে গেছে।
আচ্ছা, তার মানে যিনি ওখানে ছিলেন তার কাছে আমরা একটু শুনি যে আপনি আসলে কি দেখেছিলেন যখন আপনাদের মধ্যে এসেছিলেন উনি, এবং আপনাদের ওখানে এসে যখন আপনাদেরকে মারছিলেন বা যেটা বলছেন সে সময় আপনারা আসলে কি দেখেছিলেন?
অ্যাকচুয়ালি আমি দেখছি, আমি ফারুক, তা আমি দেখছি যে
মানে ওনার পেছনে আসলেই কাউকে দেখেছিলেন?
হ্যাঁ, ওর পিছে সেম ওর মতোই আরেকজন, মানে আরেকটা বধু, ওর ডাকনাম বধু, তো আরেকটা বধু, তো হোসেন আমার যে ফ্রেন্ডটা আমার পাশে শোয়া ছিল, তো ও ওই অবস্থা দেখে ও হয়তো বুঝতে পারছে যে কোন অন্য কেউ, হয়তো ও উত্তর দক্ষিণে লাত মারে, বুকে লাথি মারে, লাথি মারার পরে দেখা যায় বধু নেই, ডাবল বধু থেকে সিঙ্গেল বধু আসে।
এটা আপনার একদম নিজের চোখে দেখেছেন?
নিজের চোখে দেখা একদম। আমাদের
কয়জন দেখেছেন আপনারা?
আমরা টোটালি তিনজন।
তিনজন
বধু দেখেনি কিছু?
আমি দেখি না, শুধু ওরা তিনজনই দেখছে।
আমরা টোটালি চারজন, চারজনের ভিতরে আমরা তিনজন দেখছি, যে আমাদের বধুর উপরে আরেক বধু। পরে আমরা বধুকে নিয়ে
স্পষ্ট দেখেছেন,
একেবারে স্পষ্ট,
চাঁদের আলো একদম ঝিলিক মারতেছিল,
একেবারে স্পষ্ট।
আচ্ছা, তো মানে আপনাদের ওখানে কোনো ভুল হওয়ার তার মানে কোনো চান্স
না? কোনো ভুল হওয়ার, ভুল হইলে হয়তো আমার হতে পারে, কিন্তু আমাদের তিনটা লোকের ভুল হওয়ার সম্ভাবনা না।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM। আমি রাস্তা গাছের সাথে এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফুর্তি FM এ, এবং আশা করছি যে যে ঘটনাগুলো হচ্ছে তার মধ্যে বেশ কিছু ঘটনা আপনাদের ভালো লেগেছে। দেখা যাক পরের ঘটনাগুলো কেমন যায়, আশা করছি আপনাদের আনন্দ দিতে পারব। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু কমেন্টও আপনারা করছেন ফেসবুকে। দিনার আমাদের কমেন্ট করছেন, রেগুলার আমাদের এখানে কিন্তু তিনি ঘটনা নিয়ে আসেন। তিনি কমেন্ট করেছেন যে লাস্ট স্টোরিটা অনেক তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে পলাশ সরকার আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে এখানে SMS না, এখানে তারা কমেন্ট করছেন। এছাড়াও সাদিয়া ইসলাম আমাদেরকে কমেন্ট করেছেন এবং লিখেছেন এই গল্পটা অনেক সুইট, ও মাই গড। আচ্ছা, আমাদেরকে লিখেছেন ফারহান মাহমুদ, লিখেছেন যে বাবু ভাইয়ের ঘটনা শুনে খুবই ভয় পেয়েছি, ঘটনা খুব ভালো হয়েছে। ওকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আখি চৌধুরী সহ আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। যাই হোক, আরো কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি রমজান মাহমুদ, আমিনুল ইসলাম, MD আল আমিন সম্রাট, এছাড়াও প্রিন্স মুহিম মাহিম, MD আল আমিন সম্রাট, রাশেদ হাসান ইমরান, এছাড়াও আমাদেরকে রফিকুল ইসলাম, শাকিল খান হৃদয়, এছাড়াও দেখতে পাচ্ছি আকবর রাব্বি আমাদেরকে এখানে লিখেছেন। এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি রানা, স্টাইলিশ বয় প্রাণ, এছাড়াও আমাদেরকে সাজ্জাদ হোসেন, সায়েম সহ আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আমরা চলে যাচ্ছি আবার বাবুভাইয়ের কাছে তার সেকেন্ড ঘটনাটার জন্য। আপনার সেকেন্ড ঘটনা বাবুভাই প্লিজ।
হ্যাঁ রসুল ভাই, এই কাহিনীটা অ্যাকচুয়ালি আমি শুনেছি এমন একজনের কাছ থেকে, সে নামটা শেয়ার করেনি, নাম বলতে মানে আমার কাছে শেয়ার করেছে, বাট শেয়ার করতে নিষেধ করেছে। অ্যান্ড এটা এমনই একটা জায়গা, এটা অনেকেই হয়তো দেখেছেন ঢাকা শহরে, এবং এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে যে এই ফ্ল্যাটটাতে মানুষ থাকে না।
আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমরা মানে শুরুই করেছিলাম ভূত FM ওইরকম জায়গার কোন
এবং ওই
ধানমন্ডির কোন একটা জায়গা,
রাইট রাইট। ওই সম্বন্ধে অনেকেই প্রশ্নও করে আমাকে যে ভাই এখানে কি ঘটেছে। তো এই জিনিসটা আমারও কিউরিয়াসিটি ছিল যে আসল কি ঘটনা। তো খুঁজতে খুঁজতে একজনকে পাই যে ওই ফ্ল্যাটে মানে তার থাকার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল, সে ওই ফ্ল্যাট মালিকেরই একজন রিলেটিভ। আজ আমি শুরু করি। হ্যাঁ
জি প্লিজ।
তো যে ঘন্টা বলেছে, ধরে নিলাম তার নাম এক্স, সে ওই ফ্ল্যাটে আসলে এটা হচ্ছে তার মামার ফ্ল্যাট, তার সম্পর্কে মামা হয়। তো সে ওখানে মানে আর কি থাকে একদিন, ওনারা এখন বিদেশে থাকেন, যারা মূল মালিক তারা বিদেশে থাকেন। তো উনি ওই ফ্ল্যাটে ও থাকে, রানা মানে এক্স ওখানে থাকে। তো একদিন যেটা হয়, প্রথম রাতে, নাম কিন্তু বলেছি, এটা কিন্তু এক্স্যাক্টলি ওই নামটা না, মানুষটা তো মনে না করে।
আচ্ছা,
তো যখন থাকে প্রথম, যখন সে ফ্ল্যাটটাতে ওঠে, তখন তার মনে একটা মানে আপনার ই ছিল যে এরকম যে এখানে থাকি বলে মামা বলছে যে ফ্ল্যাটে মানুষ থাকতে সমস্যা, ভয় পায়। কি বা ভয় পায়, সে কিছু ঘটনা শুনছে আগে। তো অ্যাকচুয়ালি সে এটাকে উড়াই দেয়, সে বলে যে আমি কদিন থাকি দেখি কি অবস্থা, মানে ফার্নিশ একটা ফ্ল্যাট সব রেডি। তো থাকে প্রথম দিন, সে কিছুই ফিল করে না অ্যাকচুয়ালি। সে প্রথম ওখানে ওঠার পরে জাস্ট লাইক অ্যাজ ইউজুয়াল একটা মানে আনকোরা ফ্ল্যাটে যদি মানুষ কেউ না থাকে যেরকম লাগে, একটু কাচমচমে পরিবেশ সেটা সে লাগে। তো তবে সে একটা জিনিস খেয়াল করে যে বেশিরভাগ মানুষ তো লিফট দিয়ে ওঠে, সে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতো আর কি ওখানে, মানে ওই একটা চার্ম পাওয়ার জন্য যে কি কাহিনী। একটা জিনিস সে ফিল করে যে সে যখন নাকি ওই ফ্ল্যাটের তার লেভেলটা পর্যন্ত ওঠে নিচ থেকে, সেই পর্যন্ত ইটস লাইক কোয়াইট ভালো লাগে তার কাছে, মানে খারাপ লাগে না, কোন আনইউজুয়াল ফিলিং হয় না। সে যখনই সিঁড়ি থেকে উপরের দিকে তাকায় তখন তার কাছে একটা গা ছমছমানি একটা মানে ফিলিংস তার
মধ্যে
চলে আসে যে ঘটনাটা কি। রাতের বেলা বিশেষ করে সব রুমে লাইট জ্বালানোর প্রয়োজন হয় না, সে ঢোকে, ঢুকে রুমে দেখে যে রুমটাতে সে ছিল সেই রুমটায় লাইট জ্বালা থাকে। তো সে যখন থেকে ফিল করা শুরু করে, সেটা হচ্ছে একদিন রাতের বেলা সে এরকম শুয়ে আছে, তো তার মনে হচ্ছে যে ফ্যান চলছে, এসি অফ, ফ্যানের বাতাস হচ্ছে, যথারীতি ফ্যানের একটা শোষ শব্দ সেটা পাচ্ছে সে। তো শুয়ে আছে রাতের বেলা, হঠাৎ করে তার মনে হয় যে তার যে রুমের যে গেটটা সেটা একটু নড়ছে, তো মানে মনে হচ্ছে একটু সামনে আসে একটু পেছনে যায়, একটু সামনে আসে পেছনে যায়, এরকম একটু শব্দ তার কানে আসতেছে। তো অন্ধকার, সে রুমের মধ্যে আপনার কোনো আপনার জিরো পাওয়ারের বাল্বও লাগায় নেই, সে কি করে আস্তে করে উঠে, উঠে আস্তে করে যায় দরজাটার কাছে, যে দরজাটাকে টানে দেখে দরজাটা যথেষ্ট ভারী, মানে এই ফ্যানের বাতাসে এটার একটু সামনে পেছনে হওয়ার কোন কারণ নাই। তো তারপরও সে একটু কনফিউশন থেকে সে করে কি দরজাটাকে পুরো ঠেলে ছিটকানিয়ে এটা দেয় আর কি, ছিটকানিয়ে দিয়ে সে এসে শোয়। তো এরপরে সে শুয়ে থেকে ফিল করে কি যে দরজাটার মধ্যে চাপ দিচ্ছে কেউ বাইরে থেকে, সামবডি ইজ পুশিং দ্য ডোর, কেমন একটা মানে একটা মচমচ শব্দ হতে থাকে। তো এ খুব ভয় পায়, সে ভয় পেয়ে এক পর্যায়ে সে শুয়ে ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যায় যখন একটা সময় সে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে যায়, ঘুমটা ভেঙে যায়, ঘুম ভেঙে সে উঠে, উঠে দেখে তাকায় দেখে চারিপাশে মানে বেশ অন্ধকার রুমটা, জানলা দিয়ে হালকা আলো আসতেছে বাইরের, মানে আবছা আলো পর্দার ভেতর থেকে যেটা আসে, সে দেখে সে কেমন একটা বাজে ফিলিংস, রুমটা খুব ঠান্ডা, মানে মনে হচ্ছে এসি চলতেছে। সে তাকায় তাকায় দেখে যে ঠিকই রুমের ভেতরে এসি চলতেছে, এসি কিন্তু সে চালায়নি, ফ্যান চলতেছিল রুমে, ফ্যান চলতেছে, এসিটাও চলতেছে। তো সে তাকায় এসির নাম্বার এটা দেখা যাচ্ছে, তো সে করে কি তার মোবাইলটা খুঁজে বের করে হাতের কাছে সময় দেখার জন্য। তো যখন মোবাইলটা সে হাতে নেয়, হাতে নিয়ে মোবাইলের সুইচটা দেয়, লাইট জ্বলে উঠে, তখন সে ফট করে ফিল করে যে লাইটটা মনে হচ্ছে তার পাশে কোন একটা ফেসে রিফ্লেক্ট করছে।
ও আচ্ছা।
এবং সেই ফেসটা এমনই একটা মানে কদর্য একটা চেহারা, ইটস লাইক এ ফিমেল, একটা মানে মহিলার চেহারা, এবং সেটা বেশ মানে আপনার রিঙ্কেলড, মুখের মধ্যে কোচকানো বলির একটা ফেস, এবং মানে তার মনে হয়েছে জাস্ট তার ফেসের খুব কাছেই ফেসটা ছিল,
আরো বয়স্ক মহিলা,
বয়স্ক মহিলা, এবং
মানে রিঙ্কল মানে চেহারার মধ্যে ভাঁজগুলো
ভাঁজ হয়ে গেছে, এবং ফেসটা বেশ বড় আকৃতির, মানে ইটস নট মানে মানুষের চেহারা যতটুকু হয় তার থেকে অনেক বেশ বড় টাইপের একটা ফেস। এবং সে সাথে সাথে তার গুজবাম্প হয়, গুজবাম্প হওয়ার পর সে ফট করে ফিরে তাকায়, দেখে চেহারাটা নাই, চেহারা সে দেখছে স্পষ্ট, এবং মনে করেন যে মারাত্মক রকমের ভয় পায় সে। ভয় পাওয়ার পর সে তাড়াতাড়ি উঠে যায়, উঠে রুমে লাইট জ্বালায়, রুম থেকে বেরোনোর সাহস পায় না সে, ওই রাতটা সে জেগে কাটায়, জেগে কাটায়। তখন সে নিজে নিজে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে যে আজকে আসলে আমি কি দেখলাম। দিনের বেলা, দিনের বেলা ভয়টা অনেকাংশে কেটে গেছে তার, আর সে বারান্দায় গেছে, দেখতেছে যে মানে ছোট বারান্দার মতো আছে সামনে, দেখতেছে যে এমনি শহর, ব্যস্ত রাস্তা, সব রেস্টুরেন্ট আশেপাশে, এটা দেখে তার মনে আর ভয়টা আর থাকে না। তো মনে করে যে আমি তো অনেক ভয়ের কাহিনী শুনছি, এবং তার আগে মানে তার মামির কাছে নাকি সে শুনছিল, তার মামি ওখানে দেখেছিল যে একটা মহিলা হেঁটে গেছে বেশ লম্বা আকৃতির, মামির কাছে শোনা কাহিনী আর কি, তার লম্বা আকৃতির, এবং সে তার মানে আপনার মানে পার দিকটা দেখা যাচ্ছিল না এরকম একটা। তো সে মনে করে যে ওই কাহিনীটা শুনে সে ভয় পেয়েছিল, তো সে বেশ বুদ্ধিমান একজন ছেলে, সে মনে করে হয়তো ওইটারই একটা মানে আমার উপর পড়ছে প্রেশার, এবং একলা বাড়িতে যেহেতু আসি, বাড়িটা সম্বন্ধে অনেক বদনাম, আমি হয়তো ওইটার থেকে কিছু দেখেছি। তো দিনের বেলা সেটাকে সে ভুলে যায়, মানে হি ডিডন্ট পে এনি অ্যাটেনশন। তো সে যেটা করে, সে ইসে চলে যায়, আপনার বাইরে চলে যায়, এবং নেক্সট দিন সে আপনার একই যথারীতি বিকালবেলা বাসায় আসে, বিকালবেলা বাসায় এসে বাসায় ঘোরাফেরা করে, রাতে বন্ধু বান্ধব কয়েকজনকে ডাকে ওখানে আড্ডা মারার জন্য। তো বন্ধু বান্ধবরাও খুব আগ্রহ নিয়ে বাসায় আসে, আর দুইটা ফ্রেন্ড আসে, এসে বলে যে তোদের বাসা সম্বন্ধে তোর শুনছি, তোর মামা তো থাকে না, এরকম এরকম কাহিনী, তো তুই বলে আবার কালকে কি দেখছিস দেখি। তো ও যেটা করে যে ওদেরকে আপনার ইসে শুইতে দেয়, ওদের ওদের একটা গেস্ট রুম আছে ওখানে, ওখানে শুতে দেয়। তো ওই ছেলে দুইটা শোয়, রাতের বেলা সে ঘুমে আসে নিজের রুমে যথারীতি, ওই গভীর রাতে ওরকম মচমচ মচমচ দরজার মধ্যে এরকম শব্দ হচ্ছে, ও দরজাও লাগাই দিছিল। তো সে উঠে, উঠে সাহস করে দরজাটা খুলে, দরজা খুলে বেরোয়, দেখে করিডোরে কেউ নাই, মানে পুরা ব্ল্যাঙ্ক একটা করিডোর, বাট এটা বেশ হরিফিক লাগতেছে, কারণ রাতের বেলা কেউ নাই, এটা ফাঁকা করিডোর। তো হেঁটে হেঁটে বন্ধু রুমে যায়, বন্ধু ডাক দেয়, নক করে, ওরা উঠে, ওটা বলে কি তোরা কি উঠছিলি এখানে, ওরা বলে না আমরা কেউ উঠিনি ঘুম থেকে, কি ব্যাপার, বলে যে কিছু শব্দ পাইছিস, বলে না কোনো শব্দ পাইনি। তো সে আবার ব্যাক করে, ব্যাক করে আবার শুয়ে পড়ে, এবং রাতের বেলা সে জেগে থাকে, একটু পর মোবাইল খুলে সে ফেসবুক অন করে, কিছুই নেই, নর্মাল। এভাবে
সবকিছুই বাসার মধ্যে সবকিছু নর্মাল, মানে অ্যাবনর্মাল কোনো ব্যাপার নেই,
সে কিছু না, ওই একটা দেখার পর পরদিন নর্মালি গেল।
আমি তো পুরোপুরি বৃদ্ধ মহিলা যার কথা বললাম আমি তো পুরো দেখতে পাচ্ছি, ড্র্যাগ মি টু হেল নামে একটা মুভি আছে এবং ড্র্যাগ মি টু হেল এর মধ্যে একটা বৃদ্ধা মহিলাকে লাগে, আমি পুরোপুরি একদম চেহারাটা দেখতে
পাচ্ছি, ওই টাইপেরই একটা ভিশন আমার নিজেরও আমি পেয়েছিলাম, ওই টাইপের একটা ভিশন আমি পেয়েছিলাম। বাট মানে সে আমি জিজ্ঞেস করছি যে তাকে যে চেহারাটা দেখে মানে চেহারাটা সম্বন্ধে আপনার কি ধারণা, সেটা কি দেশি বা বিদেশি টাইপের, মানে কি ধরনের, সে বলতেছে যে আমার কাছে মনে হয়েছে যে এটা মানে আমাদের দেশি টাইপেরই কোন মহিলা, এবং গ্রাম গ্রাম ট্রাম থেকে অনেকে আছে না, অনেক পরিশ্রম করে, দেখা যাচ্ছে যে বেশ চেহারার মধ্যে একটা পরিশ্রমের ছাপ পড়ে যায় সেই ধরনের, কিন্তু ফেসটা অনেক বড় লাগছে তার কাছে, বিশাল রেডিয়াস আছে, সেটাই সে দেখছিল। এনিথিং এনিওয়ে, তো পরের দিন হয়ে চলে যায়, তারপর সে কয়েকদিন বাসায় থাকে না, তারপর সে একদিন আবার ব্যাক করে বাসায়। তো ওই দিন যখন ও শুয়েছে তখন হঠাৎ করে মানে রাত তখন একটা দুইটা বাজে, ধুম ধুম করে ওই মেন দরজাটার মধ্যে তাদের ফ্ল্যাটের মেন দরজাকে কিল দিচ্ছে, একদম ধুপ ধুপ করে কিল দিচ্ছে। তো উঠে যাও, মনে করে কেউ আসছে কোনো ফ্ল্যাট থেকে, ও বলে কে কে কে, কোনো উত্তর নেই, তো কেউ উত্তর নেই, তো পিফল দিয়ে তাকায়, তাকায় দেখে কেউ নেই সামনে, তো গেটটা খুলে, গেটটা খুলে ও দেখে যে ওইখানে আপনার একটা বিড়াল এই উপরে ওঠার যে সিঁড়িটা সেটা যে ফার্স্ট ল্যান্ডিংটা আছে সেখানে বসে আছে, তাকায় আছে, একদম কুচকুচে কালো রঙের একটা বিড়াল, এবং বিড়ালটা আপনার তাকে দেখে তাকায় আছে এক দৃষ্টিতে। তো বেলটাকে দেখে ও মানে আপনার মানে সরায় দেওয়ার জন্য হুশিস করে, বেলটা সরে না, ওখানে বসে আছে, তো ওর মধ্যে একটা জিদ চাপে যে বিড়াল সরে না কেন, ও সিঁড়ি খুলে দরজা খুলে বের হয়, বের হয়ে ফার্স্ট ল্যান্ডিং এর কাছে যখন যায় দুই তিনটা স্টেপ ওঠার পর বিড়ালটা লাভ দিয়ে সরে যায়, সরে যায় আবার পরের স্টেপে যে দাঁড়ায়। তো এটা করতে করতে ও একটা ঘোরের মধ্যেই চলে যায় বিড়ালটার সাথে, মানে একটা খেলার মতো কাইন্ড অফ। বিড়ালটা কি করে, কোনো শব্দ করতেছে না, কোনো ম্যাও ম্যাও করতেছে না, কিচ্ছু না, জাস্ট লাইক দ্যাট, একদম পুরো কুচকুচে কালো বিড়াল। এবং আমি ফার্স্টে মনে করছিলাম যে এই কালো জিনিসটার বিড়ালটা নিয়ে সে মানে এটা কি মানে কোনোরকম মানে অতিরঞ্জিত করতেছে কিনা বা সামথিং লাইক দ্যাট। পরবর্তীতে আমি ওর কথায় বুঝছি যে সে কিছুই এটা অতিরঞ্জিত করে নাই,
যা
দেখেছে সেটাই। এবং আপনার কালো বিড়াল অনেকেই দেখে এরকম, হ্যাঁ অনেকেরই কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আছে। আর এনিওয়ে, তো উঠতে উঠতে যেটা হয় যে একদম বিল্ডিং এর ছাদে চলে যায়, হ্যাঁ ছাদে চলে যায়, টিনের টিন দিয়ে বানানো দরজা ছিল, টিন অ্যান্ড আপনার ওই কাঠের ফ্রেম দিয়ে করা দরজা আর কি। ও দেখে এটা হাট করে খোলা, হাট করে খোলা দরজাটা।
আচ্ছা,
তো দরজাটা যেহেতু খোলা সে উঠে যায়, বিড়ালটাও ছাদে চলে গেছে, তো ও উঠে যায়, উঠে যায় দেখে বিড়ালটা ঠিক ছাদের মাঝখানে যে দাঁড়ায়। ও যখন এইবার বিড়ালটাকে আপনার মানে ভয় দেখাতে গেছে কাছে, যে বিড়ালটা উল্টা তার দিকে দৌড় দিয়ে আসে, উল্টা তার দিকে খুব সুইফটলি র্যান করে আসে, এবং এইটাতে সে হঠাৎ করে সে প্রচন্ড ভয় পায়। সে করে কি মানে আপনার ব্রেক মতো খেয়ে সে মানে লাথি মারতে যায় বিড়ালটাকে, যখন লাথি মারতে বিড়ালটা আপনার ফুস করে একটা শব্দ করে দূরে চলে যায়, এবং তার সাথে কিছুক্ষণ এই খেলাটা খেলতেছে বিড়ালটা, কিছুক্ষণ ধরে এরকম খেলা খেলতেছে। এই পর্যায়ে পিছনের যে দরজাটা হঠাৎ দেখে ধাম করে দরজাটা একটু ঠেলা মারছে, দরজাটা দিয়ে আপনার ওই পাশের দেওয়ালের সাথে বাড়ি খেয়েছে। তো ও এবার সিরিয়াস রকমের ভয় পেয়ে যায়, ছাদের মধ্যে একা গভীর রাত, আলো নাই, এবং এই বিড়াল একটা দরজাটার দিকে যখন তাকাচ্ছে তাকায় দেখে বিড়ালটাও নাই সেখানে, এবং মনে হচ্ছে যে কেউ একজন ওই ফুলের গাছ আছে ওখানে গো গো করতেছে, সামথিং লাইক কোন জান্তব শব্দ টাইপের, গো গো কোন মানুষ যদি গোঙায় বা কিছু একটা, মানে প্রচন্ড রকমের একটা ভয়ঙ্কর শব্দ। আর সেই সময় নাকি সে দেখে আরো কয়েকটা বিড়ালের মতো কান্না, যেটা নাকি আপনার কোন বাচ্চা গভীর রাতে কানলে যেরকম শব্দ হয়, মানে খুব ই করে কানলে সেরকম। তো ও খুব ভয় পায়, দোয়া যা পড়ার পড়ে সে ঘুরে দৌড় দেয়, দৌড় দিয়ে সে ফ্ল্যাটে এসে ঢুকে, ফ্ল্যাটে এসে ঢুকে সে তার বিছানায় শুয়ে পড়ে। তো বিছানায় শুয়ে পড়ে সে খুব ভয় পেতে থাকে, দোয়া পড়ে, দোয়া দরুদ পড়তে থাকে। তো এই সময় হঠাৎ করে মনে হয় যে ওদের যে ড্রয়িং রুমটা, যেই লিভিং রুমটার মানে বড় লিভিং রুম আছে, সেখানে শব্দ হচ্ছে, কোন শব্দটা কিরকম যে মানুষজন যদি মানে কোন হাতুড়ি দিয়ে কিছু টোকা মারতে থাকে, মানে সোফা বা কোনো ফার্নিচারে ঠাক ঠাক করে এই ধরনের একটা শব্দ। তো সে উঠে, আবার উঠে সে ড্রয়িং রুমে যায়, ড্রয়িং রুমে যে সেটা দেখে আবছা অন্ধকারে, পেছনে জানলা ছিল, জানলা দেখতেছে একটা কালো ছায়ার মতো বেশ উঁচু অবয়ব, মানে আপনার বেশ লম্বা 6-7 ফিট এরকম একটা অবয়ব, মানে এটা মানুষ হিসাবে পুরোপুরি এটাকে সে ডিটেক্ট করতে পারতেছে না, বাট ওরকম একটা অবয়ব দাঁড়ায় আছে। এবং সে যখন দরজার সামনে এসে দাঁড়ায় তখন একটা হালকা মানে গলায় খিক খিক টাইপের একটা হাসির মতো শব্দ শুনে, এবং দেখা অবয়বটা চলে আসছে সামনে, অ্যান্ড দেন হি ক্যান নট রিকল এনিথিং, মানে আর কিছু সে মনে করতে পারে না, সে ফেড হয়ে যায় ওইখানে। এবং সে যখন তার হুশ ফিরে তখন দেখে আজান হচ্ছে, ফজরের আজান, ভোর হয়। তো সে উঠে ওই সময় বাসার থেকে বের হয়ে যায়, বিষয়ে বের হয়ে যায়, সে আপনার সোহানবাগে একটা আছে, একটা বিরিয়ানির দোকান আছে, ওখানের কাছে যায়, যে কিছুক্ষণ সে চিল আউট করার চেষ্টা করে, আশেপাশে দেখে ফেরিওয়ালা চা আনছে ভোরবেলা, সেখানে চা খায়, চা খেয়ে সে ওই বাড়িতে আর ব্যাক করে না। তো ও যেটা বলে, মানে ওকে তো ম্যানেজ করছিলাম আমি খুঁজে ওই স্পেসিফিক জায়গাটা সম্বন্ধে জানার জন্য, বলে ভাই সিরিয়াস টাইপের ঘাপলা আছে ওই ফ্ল্যাট আমার মামা কেনার পরেও, মানে সে ওই বাড়িতে ওই কিছুদিন ছিল, থাকে নাই, কারণ মামালা থাকতে যেটা হইতো, যেটা ও বলল, ওই বাড়িতে নাকি ড্রেসিং টেবিলে ওর মামি ঘুমায় আছে, সকালবেলা দেখতো ড্রেসিং টেবিলের মধ্যে হাতের ছাপ, এরকম মানে হাতের ছাপ ড্রেসিং টেবিলে আনে, বেশ বড় বড় হাতের ছাপ ড্রেসিং টেবিলে থাকতো। তারপর জিনিসপত্র যেটা থাকতো, একটা জিনিস ধরেন রাতে এখানে কিছু রেখে ঘুমাইছে, ওইটা ওখান থেকে নাই, দূরে কোথাও। আর সবচেয়ে ডিস্টার্ব করতো ওই বাসাতে নাকি যখন ইবাদত করতে যেত তখন, এবং পরবর্তীতে সে ফাইন্ড আউট করছে যে ওই যে নিচ থেকে যখন ওই প্ল্যাটফর্মে উঠতো সেটাতে কোনো সমস্যা হইত না, কেন, কারণ হচ্ছে নিচে যতগুলো মানুষ আছে তারা নাকি তাদের বাড়ি বন্ধ করছে, মানে বন্ধ করে দিছে।
ও আচ্ছা, এই জন্য কিছু জায়গায় আলো জ্বলে, কিছু জায়গায় আলো জ্বলে না,
বন্ধ করে সে ওই জায়গাটা ই করছে। ওদের ফ্ল্যাট থেকে অনওয়ার্ডস উপরের দিকে অনেকেই করেনি, এবং তার যে মানে যে মালিক ছিল সে হি ইজ নট অ্যাকচুয়ালি ভেরি গুড বিলিভার অর সামথিং, হি ডাজন্ট পে অ্যাটেনশন টু দিস, এটার উপর তার বিশ্বাস খুব বেশি সে নাই, তো সুতরাং সে এগুলাকে অনেকটা নর্মাল কজ হিসেবেই দেখে। হ্যাঁ, অবভিয়াসলি অনেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করে কিছু করলে অনেকে নর্মাল কজ হিসেবেই দেখে এগুলো, তো সে এর জন্য সেগুলো কেয়ারও করে নাই, বদ্ধ করতে হবে বাকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি নিজে বিশ্বাসী না হন, আপনাকে আরেকজন বিশ্বাসী মানুষে বন্ধ করলে কাজ হবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ।
রাইট, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমরা পরবর্তী আরেকজন আছেন তার ঘটনা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদেরকে, বিরতির পরে আবারও ফিরে আসছে আপনাদের কাছে, আমাদের সঙ্গে থাকুন। তার আগে একবার ছোট্ট করে জানিয়ে দিই, যদি আমাদের এসএমএস করতে চান তাহলে নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আর যদি ফেসবুকে আমাদেরকে কমেন্ট করতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
নাইট কামস অ্যালাইভ উইথ রামিং ফর্ম।
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা দেখতে পাচ্ছি ফারিহা তাবাসুম ফেসবুকে লিখেছেন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো ছিল, আমাদেরকে লিখেছেন ভূত এফ এম দীর্ঘজীবী হোক শাকিল আহমেদ, এছাড়া পারভেজ লিখেছেন আমাদেরকে যে ভাই দেরি হলো কেন, ওকে দু মিনিট পরে আসবেন, ওকে আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন রিমঝিম, এবং আমাদেরকে লিখেছেন রেদওয়ান আহমেদ, এছাড়া আমাদেরকে লিখেছেন জাহান হোসেন, আমাদেরকে লিখেছেন এখানে দেখতে পাচ্ছি এস এ নিলয় সহ আরও অনেকে, ফারদিন আখতার লিউক, এছাড়াও মানিক রবি, এইচ আর অর্পণ, তারপরে আরও লিখেছেন দেখতে পাচ্ছি ফারিহা নওরিন, হাসান রিস্ক মিম, এছাড়াও আমাদের লিখেছেন ফারহান ফারাবি, এম ডি আল আমিন সহ আরও অনেকে। আর দেখতে পাচ্ছি এস এম এস করেছেন রাকিব ডেমরা থেকে, চামিলি আমাদের এস এম এস করেছেন, ম্যাক্স 73, চাঁদ রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন, সোহাগ আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে হুমায়রাব, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মারুফ, রিফাত, শাহেদ, সুজন, ফয়সাল, এছাড়াও আবরার হাসান, তানভীর, আর আমাদেরকে নোমান, অর্ণব, সুজন সহ আরও অনেকে। যদি আপনি এস এম এস করতে চান তাহলে নিয়মিত জানেন ফেসবুকে পোস্ট পাঠাতে পারেন। কিন্তু আমরা চলে যাব একটা ঘটনায়, আমাদের সাথে আরো একজন নতুন অতিথি আছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার্স, আমি তানভীর বলছি, আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি, আমার সাথে আছে ফ্রেন্ড লিওন। ঘটনা চলে যাচ্ছি, ঘটনাটি ঘটেছে 2006 সালে, যখন আমি ক্লাস 7 এ পড়ি, ঝিনাইদহ অনির্বাণ প্রি ক্যাডেট হাই স্কুলে। তো সেখানে আমি যখন ভর্তি ছিলাম আবাসিক এলাকা, তো মানে আবাসিক পড়তাম, আমাদের যে বিল্ডিং ছিল থাকার জন্য ছিল মস্তফা বিল্ডিং, তো আমরা সেখানে থাকতাম। তো বিল্ডিংটা একটু বর্ণনা দিয়ে হালকা একটু ছোট বর্ণনা ছিল, আমাদের বিল্ডিংটা ঢুকেই প্রথমে সারের রুম ছিল, তারপরে আমাদের রুম ছিল, এবং আশেপাশে ফ্যামিলি বাসা কেমন ছিল না, কিন্তু দোতলাতে একটা ফ্যামিলি বাসা থাকত, বাট সেরকম কেউ থাকতো না, আর আশেপাশে ডাকাডাকি করলেও দেখাচ্ছে চিল্লালেও মানে সেমন কোনো মানে ব্যক্তি পাওয়া যেত না যে খুঁজে পাওয়া যেত। তো ক্লাস টাইম আমাদের ছিল যে রুমে আসার সময় মানে পড়ার সময় সন্ধ্যার পরে রিডিং টাইম ছিল, পড়ার পরের সময় কেউ রুমে আসলে স্যাররা খুব পানিশমেন্ট দিত, যার কারণে কেউ ভয়ে আসতে পারত না। তো সেদিন আমার অসুস্থ থাকার কারণে আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আমি রুমে এসে আমার শুয়ে থাকি। তো যথারীতি যেভাবে শুয়ে থাকি সাতটা কি সাতটা পনেরো বিশ বাজে এমন। তো থাকার পরে হঠাৎ মানে একটা ছেলে আসে, মানে সে আবার অনেক ভৌতিক টাইপ, মানে স্যার ভূতে অনেক ভয়, তার নাম আবু বৈদা নামে একটা ছেলে থাকে। তো সে দেখি দৌড়াতে দৌড়াতে এসে রুমে আসে এবং কিছু নিয়ে চলে যায় তাড়াতাড়ি। তো আমি তাকে ডাকার পরও সে আর সাড়া দেয় না, কারণ স্যারের যেহেতু পানিশমেন্টের ভয় সে তাড়াতাড়ি চলে যায়। তো ঘটনার শুরু আমার মিনিমাম পনেরো মিনিট পর থেকে আমি মানে অসুস্থ ভয়ে বেডে শুয়ে আছি। তো কিছুক্ষণ পরে আমি নোটিস করি যে আমার দোতলা ছাদে কেউ পায়ে জুতা পায়ে দিয়ে হাঁটতেছে, মানে জুতা মানে পায়ে ঘষে ঘষে হাঁটতেছে। তো এটার পরে আস্তে আস্তে আমি ফিল করি হয়তো উপরে কেউ ঘুমা হাঁটতেছে এরকম। তো কিছুক্ষণ পরে দেখি ফিল করতে পারি যে এটা শব্দটা আস্তে আস্তে আমার পাশের রুমে শব্দটা আসছে, মানে আমার পাশের রুমে কেউ এরকম এভাবে হাঁটতেছে। আমি ভাবি হয়তো কি রকম একটা আন্দাজ, এরকম একটা আমার হয়তো হ্যালোজিনেশন হতে পারে যে এরকম হাঁটছে। তো এটা আস্তে আস্তে ক্রমিক গ্রাজুয়ালি এতটা বাড়ছে মারাত্মক যে আমার মাথা ঘোরা দিয়ে হাঁটতেছে। তখন আমার ভয় লাগতেছে যে এরকম হঠাৎ কে হাঁটতেছে। তো আমি ভয়ে আসি, তো আমার মাথার উপরে পাশে যে টেবিল আছে মানে বই রাখার ওখানে পানির বোতল থাকে অনেক কিছু থাকে, এবার হাঁটতেছে যাইতেছে। আমি ফিল করতে পারছি যে আমার পাশে কেউ আশেপাশে কেউ আছে, বাট আমি সে দেখতে পারতেছি না। তো হঠাৎ কিছুক্ষণ পরে আমার দেখি যে টেবিল পরে এরকম মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট কেটে গেছে। তো কিছুক্ষণ পরে দেখি আমার মাথার ঘোরার উপর থেকে আমার পানির বোতলটা নিয়ে গেছে, এটা আমি ফিল করতে পারছি যে আমার বোতলটা নিয়ে গেছে, নিয়ে পাশের পাশের রুমে যে পানিটা খাইতেছে, মানে পানিটা খাইতেছে বা ফেলতেছে এরকম, মানে এরকম ফিল হচ্ছে। তো তারপরে আমি অনেকক্ষণ ধরে এরকম পানি ফেলতেছে, আমি ভাবছি যে হয়তো কেউ হবে মানুষ, মানুষ না হয়তো এরকম পানি ফেলতে পারবে না। তো এবার আমার দেখছি মানে আমি বুঝতে পারছি যে আমার রুমের দিকে আসতেছে এবং আমার মানে আমার পড়ার টেবিল ওখানে রাখবে হয়তো। তো কিছুক্ষণ পরে আমি মানে যখন চলে আসতে কাছে তখন আমি ডিসিশন করলাম যে যে আসবে তাকে যদি আমি দমে জোরে যদি ধমক দিতে পারি তো হয়তো সে ভয় পেতে পারে, তো তাহলে হয়তো আমার হ্যালুসিনেশনটা কেটে যেতে পারে। তো কিছুক্ষণ পরে আমি যখন নোটিস করলাম যে তখন মানে আমি এটা ফিল করলাম পুরোপুরি যে সে হাঁটছে এবং আমার টেবিলের উপর জোরে বোতলটা রাখলো এবং আমি তাকে ধমক দিলাম, বাট দেখি বোতলও নাই মানে সে মানুষও নাই। তখন তো মানে আমি এতটাই ভয় পেয়ে গেছি যে আর বলার কথা নাই, যে তখন তো পুরো ফিল করছি যে এটা আসলে মানুষ নাই, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তো এরকম আমি ভয় পাওয়ার পরে আমি তো আর উঠতে পারতেছি না বেড থেকে তখন একেবারেই ভয়ে। তো কিছুক্ষণ পর ফিল করছি যে হঠাৎ করে সন্ধ্যার পরে কারেন্ট বিদ্যুৎ যা লোডশেডিং তো হয়, তো লোডশেডিং যে হয়েছে তো এবার তো ভয় আরো বেশি পেয়ে গেছি। তো এবার একটা আমার কাছে ম্যাচ ছিল মানে মোমবাতি জ্বালানোর জন্য, অনলি দুইটা কাঠি ছিল, তো দুইটা কাঠির মধ্যে একটা কাঠি বের করে রেখে দিছি। তো হাঁটার তীব্র কিংবা মানুষের মানে যে চলাচল হেলনের ইয়েটা খুব মারাত্মকভাবে বেড়ে গেছে। তো এটাতে আমি ভয়ে তখন দেয়াল পানে মুখ ফেরায় বসে আছি মানে শুয়ে আছি। তো এভাবে বাড়ি যাওয়ার পরে আমি তো তখন মনে হচ্ছে আমার পাশে কেউ নিঃশ্বাস ফেলতেছে, কেউ ঘুরতেছে, কেউ কসলতেছে। তো তখন আমি ডিসাইড করলাম যে কেউ হোক এখান থেকে মুক্তি পেতে, কারণ এখানে হয়তো আগামী দুই ঘন্টার মধ্যে এখানে কেউ আসবে না। তো আমাকে চিল্লাচিল্লি করে অনেক চিল্লাছি বাট কেউ শুনতে পায় নাই। তো তারপরে ডিসাইড করলাম যে এখান থেকে বেরোতে হবে যে কেউ হোক। তো আমি অনেক কষ্টে চোখ বন্ধ করে বিছানা থেকে উঠেছি, উঠে একটা রুম পার হয়ে তো আমাকে বাইরে বেরোতে হবে। তো আমি যে বেরোবো সেরকম মনে হচ্ছে না, আমার পিছনে কেউ টেনে ধরতেছে আমাকে। তো হঠাৎ করে আমি ফিল করলাম যে যাই হোক আমি আল্লাহর নাম নিয়ে আমি এখান থেকে দৌড়ে বেরে যাব, সেটা মা আল্লাহ যা করে। তো যেরকম চোখ বন্ধ করে যাব মনে হচ্ছে না সামনে কেউ আমার দাঁড়াচ্ছে পথ আঁকলে। তো তারপরে চোখ কান বন্ধ করে দৌড় দিছি, এক দৌড়ে বাইরে বেরোয় গেছি। বের হয়ে তো মনে হচ্ছে যেন চোখ মুখ ঘোলা হয়ে মানে নিজে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম এবং স্যারকে জিজ্ঞেস করলাম যে আমার ইয়ে কাটানোর জন্য যে কেউ রুমে গেছিল কিনা। তো স্যার বলল যে না সেরকম তোকে রুমে যায়নি, তোমার রুমে তো হয়তো কিছু হয়েছে। তো তারপর দিন থেকে আমার প্রচুর জ্বর আসছিল এবং যে জ্বরটা দশ দিন মতো ছিল এবং পরবর্তীতে আম্মু এসে আমাকে হয়তো বাসায় নিয়ে যে ট্রিটমেন্ট দিয়ে এবং কবিরাজ থেকে বলছিল যে এটা অবশ্যই কিছু ছিল।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চুয়াডাঙ্গা থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি কিছু এসএমএস এ, এবং দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন আমাদের এসএমএস করছেন, কিরণ লালবাগ থেকে আমাদের এসএমএস করছেন, অরুণ আবরুণ আমাদের এসএমএস করছেন, রূপা খুলনা থেকে, এছাড়াও রূপা ফয়সাল আমাদেরকে এসএমএস করছেন, তরফা আমাদের এসএমএস করছেন, এমডি জনি, নূর মাহবুব, সুমন আমাদের এসএমএস করছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি সজীব, এছাড়াও অপু বরিশাল থেকে এসএমএস করছেন, বাবু খুলনা থেকে আমাদের এসএমএস করছেন, লিটন খান আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, শিমুল আমাদের এসএমএস করেছেন, নীল সাগর আমাদের এসএমএস করেছেন, ফাহাদ আমাদের এসএমএস করেছেন, কাজীপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, কেউ একজন নাম লেখেননি। যাই হোক, আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের এখানে কমেন্টও করেছেন অনেকেই, যেমন হচ্ছে স্বপ্নীল নায়না আমাদের এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন শহীদুল ইসলাম, হ্যাভেন সাইফুল আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি সম্রাট, এছাড়াও উপল কুমার, আরজে গালিব, অ্যাঞ্জেল পিয়া সহ আরও অনেকে কমেন্ট করেছেন, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা এতক্ষণ ধরে আমাদেরকে কমেন্ট করছিলেন, এসএমএস করছিলেন আমাদেরকে, যারা এতক্ষণ ধরে সব ঘটনাগুলো শুনলেন ধৈর্য নিয়ে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59 আসবো নতুন অতিথিদের নিয়ে। তবে আগামী সপ্তাহের কথা এখনই বলতে পারছি না, আপনাদের প্রচুর ঘটনা চাই, আপনাদের কাছ থেকে প্রচুর ঘটনা চাই, এবং ঘটনা যদি আপনারা পাঠান তাহলে ডেফিনেটলি ভূত এফএম আরও বহুদিন আপনাদের সাথে এভাবেই থাকবে, এবং সেই জন্য আপনাদের অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করুন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, কোনো বন্ধ ফোন নাম্বার দিবেন না, এবং যে ফোন নাম্বারটি আপনি রিসিভ করবেন না সেরকম কোনো ফোন নাম্বার দিবেন না। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব ঘটনা না লিখে সরাসরি আপনারা আমাদেরকে রেকর্ড করে পাঠিয়ে দিন, অডিও ক্লিপটি সিলেক্ট হলে অবশ্যই সেটা আমরা প্লে করব। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও আগামী সপ্তাহে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, টাটা।